অরিন্দম ছোট মেয়েদের মতো মাথা দোলাতে দোলাতে আর ছড়া কাটতে কাটতে পাশের ঘরে চলে গেল। রুষার মনে হল অরিন্দম না, যেন কোনো কিশোরী মেয়ে গুনগুন করে পাশের ঘর থেকে বলে চলেছে, রুষা আর সহ্য করতে পারল না। কোনো মতে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে দরজা সশব্দে বন্ধ করে দিল। সেই রাতে রুষার ধূম জ্বর এল। গপ মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ মিলে ঠিক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধ্যে 6টাতেও GMT শর্টস। গপ মিলে ঠিকের আজকের গপ্প কৌশিক মজুমদারের লেখা অপদেবতা। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। পশ্চিম মেদিনীপুরে বদলি হবার কিছুদিন পর থেকেই রুষা ওর বরের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করল। এতটাও বেশি না যে চট করে চোখে পড়ে, খুব অল্প কিন্তু নিশ্চিত। কি যেন একটা ঠিক আগের মতো নেই। রুষার বর অরিন্দমের বদলির চাকরি, এতদিন হুগলি ট্রেজারিতে কাটিয়ে এবার মেদিনীপুরে এসেছে, সঙ্গে রুষাও। রুষা বাপ মা মরা মেয়ে, মামার কাছে মানুষ। মামা মামি ওর পড়াশোনার খরচ চালিয়ে পেপারে পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখে অরিন্দমের সঙ্গে সম্বন্ধ ঠিক করেছিলেন। এক অর্থে অরিন্দমও একা, বাবা ছোটবেলাতেই মারা গেছেন, ভাই বোন কেউ নেই। মা আর সে বাবার পেনশনেই কাটিয়েছে। চাকরি পাওয়ার পর প্রথমে ভেবেছিল বিয়ে শাদী করবে না। মা মারা যাবার পর নিতান্ত বাধ্য হয়েই পত্রিকায় বিজ্ঞাপন দেয়। প্রথম যারা যোগাযোগ করে সেই মেয়ের সঙ্গেই রেজিস্ট্রি করে বিয়ে করে নিয়েছে। বিয়ের পর পর দুজনেই চুঁচুড়ায় রবীন্দ্রনগরে একটা বাড়ি ভাড়া করে মাস চারেক ছিল। ছেলে হিসেবে অরিন্দম বেশ ভালো, কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং। শুধু একটাই সমস্যা, ছোটবেলা থেকেই ঘোর নিরামিষাসী। এদিকে রুষার পাতে আমিষ না হলে চলে না। অরিন্দমের অবশ্য তাতে কোনো আপত্তি নেই, সে নিজের হাতে রুষার জন্য আমিষ বাজার করে। তবে একার জন্য রান্না করাটা যেন কেমন কেমন, তাই রুষাও ইদানিং নিরামিষেই ঝুঁকেছে। এভাবেই একে অপরকে চিনে উঠতে না উঠতে রুষা গর্ভবতী হয়ে পড়ে। আর তারপরেই আচমকা এই বদলির নোটিস। সেদিন অফিস থেকে ফিরেই ব্যাগটা ছুঁড়ে দিয়ে বেজার মুখ করে অরিন্দম বলল,
আর এই সরকারি চাকরি ভালো লাগে না। আবার ট্রান্সফার অর্ডার এসেছে, সেই পশ্চিম মেদিনীপুর।
হ্যাঁ তো তাতে কি, আমিও তো যাব তোমার সঙ্গে।
সেখানেই তো সমস্যা, আমি খোঁজ নিয়ে দেখলাম বুঝলে, এমন দর হাঁকছে যে সেখানে থাকতে গেলে মাসের অর্ধেক মাইনে ওদেরই দিতে হবে। দেখি ওখানে গিয়ে আপাতত একটা ব্যাচেলার্স মেসে থাকবো বুঝলে, এই দু এক হপ্তাহের মধ্যে নিশ্চয়ই একটা কিছু উপায় হয়ে যাবে।
বাহ, আর সেই কদিন আমি থাকবো কোথায়?
না আমি ওটা ভেবেছি, তুমি বরং ওই কদিনের জন্য উত্তরপাড়ায় মামাবাড়ি চলে যাও, দুটো এস্টাবলিশমেন্টের ভাড়া দেওয়া বোকামো।
আবার গিয়ে মামা মামির ঘাড়ে ওঠার কোনো ইচ্ছেই রুষার ছিল না। কিন্তু এতদিনে রুষা বুঝেছে, ছোটবেলায় বেশ অভাবে কাটানোর কারণে অরিন্দম অতি নিত ব্যয়ী, এতটাই যে কৃপণ বললে নেহাত মিথ্যে বলা হয় না। তার সঙ্গে দোকান বাজারে গেলে অরিন্দমের দরদামের চোটে রুষার মাথা কাটা যায়। প্রায় সব দরদামই শেষ হয় ঝগড়ায়।
ও দাদা, আরে নিতে হয় নিন নাহলে চলে যান।
না না, কি চলে চলে যান মানে কি, ঠিক করে কথা বলবে তুমি?
আমি এর চেয়ে কমে আপনাকে আর দিতে পারবো না।
তুমি দোকানদার, দোকানদারের মতো কথা বলবে, আমি খদ্দের।
আমাকে লুটে নেবে আর আমি চুপ করে থাকবো, এমন বোকা আমাকে পাওনি বুঝলে? ঠিক করে বলো তো কত হলে দেবে, বলো কত হলে দেবে?
আরে বললাম তো আপনাকে আমি মাল বেচবো না।
এই বেচবে না মানে, বেচবে না মানে কি? তোমাকে বেচতেই হবে, দোকান খুলে বসে দিলে দাম চাইবে নাকি? বাজার দর নেই কথা বলো না, আপনি দেখেছেন তো মানে কি কি দাম চাইছে? আর পাশে দোকান নেই মানে কি বলতো?
ঠিক এই জায়গায় আশেপাশের লোকেরাও যোগ দেয়, ফলে বেশ একটা হাতাহাতির অবস্থা তৈরি হতে না হতে রুষা বরকে জোর করে হাত ধরে টেনে নিয়ে যায় অকুস্থল থেকে।
না পোষালে নেবে না, এত ঝগড়ার কি আছে?
আরে তুমি বুঝছো না, দিনে দুপুরে মানুষের মাথায় টুপি পড়াবে আর আমি বসে বসে দেখবো?
সেই অরিন্দম যে মেদিনীপুরে এসে সবচেয়ে সস্তায় বাড়ি খুঁজবে সেটাই স্বাভাবিক। রুষা উপায় না দেখে মামা বাড়িতেই ঠাঁই নিল। অবশ্য দুই হপ্তায় বাড়ি পাওয়া গেল না, দু মাসেও না। শেষে যখন রুষা প্রায় হাল ছেড়েই দিয়েছে, এক শনিবার রাতে আচমকা অরিন্দম রুষার মামা বাড়ি এসে হাজির।
বাড়ি পাওয়া গেছে, দারুণ বাড়ি, দারুণ দারুণ, আর একেবারে সস্তা বুঝলেন, মানে গোটা বাড়ি মাসে মাত্র 5,000 টাকা।
শুনে মামাও চমকে উঠলেন।
বলো কি হে অরিন্দম, এই বাজারে 5,000 টাকা একটা ভালো ঘর ভাড়া পাওয়া যায় না, সেখানে একটা গোটা বাড়ি? তোমার মাথা ঠিক আছে তো?
না হলে আর বলছি কি মামাবু, নেহাত কপালের জোরে বুঝলেন, কপালের জোরে এমন বাড়ি পাওয়া যায়? আরে ওই যে আমার অফিস কলিগ সন্দীপন সেদিন কথা কথায় বলছিল, ওর যে শ্বশুর বাড়িটা খালি পড়ে আছে, একজন কেয়ারটেকার হলে ভালো হয়। শ্বশুর মারা গেছেন এই মাসখানেক হলো, শাশুড়ি অনেক আগেই গত হয়েছেন, বাড়ি বেশিদিন ফেলে রাখলে বেদখল হয়ে যেতেই পারে আপনি তো জানেন। আর মানুষ থাকলে কি হয়, মানে বাড়ির মধ্যে একটা প্রাণ থাকে তাই না? তো সন্দীপনদের নিজের বাড়ি আছে একেবারে ওই টাউনে, ফলে এই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য লোক চাই।
বুঝেছি বুঝেছি, আর তুমি তখনই ঝোপ বুঝে কোপটা মেরেছো।
আর মারো নাই বা কেন বলুন, এমন সুযোগ হাতছাড়া করে। আর এতে তো শুধু আমার লাভ হলো না, কেন সন্দীপন, সন্দীপনেরও তো লাভ। কেয়ারটেকার রাখতে গেলে তাতে টাকা দিতে হতো তো নাকি? কিন্তু এখন উল্টে ওই টাকা পাচ্ছে না, আমাকে প্রথমে 10 বলেছিল বুঝলেন, আমি বুঝিয়ে বাজিয়ে 5 রাজি করেছি। অবশ্য ইলেকট্রিক বিলটা আলাদা করে দিতে হবে।
তা বাড়িটা কোথায়, এই টাউনে নাকি?
না মানে টাউনে মানে একেবারে টাউনে না, এই একটু দূরে, তবে আবার খুব দূরেও না। এলআইসি মোড় থেকে কুইকোটা আর আবাস ফেরি আনন্দপুর ফার্মের দিকে যেতে ডানহাতে, এই ধরুন মেন টাউন থেকে গাড়িতে আরো 30 মিনিট। আমি গিয়ে দেখে এসেছি বুঝলেন, একেবারে মানে বাংলো প্যাটার্নের বাড়ি।
তা রুষাকে নিয়ে যাচ্ছে কবে?
খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। দেখি ভাবছি সামনের সপ্তাহেই বাড়ির চাবি হাতে পাবো, এই সামনের শুক্রবার রাতে ইস্পাতে চেপে আপনাদের এখানে এসে শনিবার নতুন বাড়িতে ঢুকবো।
আহা, আবার শনিবার কেন, অন্য কোনো বার?
ছাড়ুন তো মামাবু, ছাড়ুন, এ যাবে শুভ কাজে বেশি দেরি করতে নেই।
মামা মৃদু প্রতিবাদ করতে যাচ্ছিলেন, অরিন্দম হাত নেড়ে সেটাকে প্রায় উড়িয়ে দিল। ফলে পরের শনিবার সাঁতরাগাছি থেকে মেদিনীপুর লোকাল ধরে রুষা তার বরের সঙ্গে রওনা দিল, মালপত্র ট্রান্সপোর্টে যাবে। ট্রেনে ভয়ানক ভিড়, কিন্তু তার মধ্যেই মুড়ি ঘুগনি, পাঁশকুড়ার চপ, ঝালমুড়ি, নতুন গামছা, গজা আর হরেক কিসিমের ফেরিওয়ালা হেঁকে যাচ্ছে। রুষা আগে কোনোদিন মেদিনীপুর যায়নি, সে মনে মনে ভাবল কেউ চাইলে খালি পেটে এই ট্রেনে উঠেও পেট ভরে খেয়ে নামতে পারে। পাঁশকুড়ার একখানি মোচার চপ খাবার খুব ইচ্ছে ছিল তার।
শোনো না, একটা পাঁশকুড়ার মোচার চপ খাওয়াবে?
চপ কেউ না, জানো না, পাম তেলে ভাজে ওসব বাজেতে। না না, তোমার এই অবস্থায় খাওয়া ঠিক হবে না, কেউ না।
রুষা চুপ করে গেল, তবে গোটা যাত্রাপথে একখানা স্টেশনের নাম দেখে ভারী আমোদ পেল সে। স্টেশনের নাম নারায়ণ পাকুড়িয়া মুড়াই।
দেখে নাও, দেখে নাও, এই বাংলার সবচেয়ে বড় নামের স্টেশন বুঝলে, তিনখানা গ্রামের নাম দিয়ে একটা স্টেশনের নাম, মন গেলাই নামে অনেকখানা আছে, বলতে পারবে কি? বিশরপাড়া কোদালিয়া।
ঢিক ঢিক করতে করতে ট্রেন অবশেষে মেদিনীপুর স্টেশনে থামল। অন্য কেউ হলে হয়তো গাড়ি বুক করত, কিন্তু সে স্টেশন থেকে বেরিয়ে চার্চের পাশ থেকে এলআইসি মোড় অবধি অটো নিল। ওখানে সন্দীপন দাঁড়িয়ে থাকবে, ওর থেকে চাবি নিয়ে আর একটা অটো ধরে আবাস, আর সেখান থেকে নতুন বাড়ি। সন্দীপন ছেলেটিকে বেশ ভালো লাগলো রুষার। এক গাল হেসে রুষাকে ছোট্ট একটা নমস্কার করে বলল,
নমস্কার দাদার কাছে আপনার কথা শুনেছি বৌমণি, এবার সামনাসামনি দেখা হয়ে গেল। এই যে এই নিন বাড়ির চাবি, আর হ্যাঁ একদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন রইল, দাদাকে নিয়ে চলে আসবেন কেমন?
এলআইসি মোড় থেকে কুইকোটা অবধি জ্যাম পেরিয়ে আবাস ছাড়াতেই দুই দিক ফাঁকা আর চওড়া রাস্তা দেখে রুষার মন ভরে গেল। রাস্তার দুই পাশের গাছেরা অদ্ভুত সুন্দর এক ক্যানোপি তৈরি করেছে। অটো এক জায়গায় এসে নামিয়ে দিল, এবার সামান্য পায়ে হাঁটা পথ। এইদিকে আর কোনো বাড়ি নেই, একটাই বাংলো টাইপ একতলা বাড়ি। বাইরের দেওয়াল একসময় সাদা ছিল বলে বোঝা যায় এখন সেই সাদায় ছোপ ছোপ ধূসর আর শ্যাওলার সবুজ দাগ। ছাদের ঢালু টালিগুলো জায়গায় জায়গায় ভেঙে গেছে। সামনের দিকে ছোট একটা বাগান, কিন্তু বাগান বললে যা বোঝায় এখানে তার ছিটে ফোটাও নেই। গাছগুলো অস্বাভাবিক রকমের মেকে আছে, পাতাগুলো অযত্নে ধুলো মলিন। তবে সে বাগান কিছুদিন আগেও দেখাশোনা করা হতো বলে বোঝা যায়। রুষার মন বেশ খুশি খুশি হয়ে গেল, অবসর সময় বাগান করেই কাটবে এবার। জং ধরা গেটের তালা খুলে অরিন্দম বলল,
আস্তে আজ্ঞা হোক।
গেট থেকে মূল বাড়ি অবধি বাগানের মাঝখান দিয়ে যাওয়া সরু পথটা পাথরের, পাথরগুলো অসমানভাবে বসানো, হাঁটলে জুতো তলায় শব্দ হয়। বাড়িটা দেখে রুষার মনে শুরুতেই এক অদ্ভুত অনুভূতি হল, ঠিক ভয় বলা যাবে না, আবার স্বস্তিও নয়। মনে হল কেউ চুপচাপ তাকিয়ে আছে, অথচ কোথাও কাউকে দেখা যাচ্ছে না। বাড়ির সামনে দরজাটা মোটা আর ভারী কাঠের, কাঠের ওপর লোহার নকশা করা হাতল মরচে ধরে লালচে হয়ে গেছে, দেখেই বোঝা যায় শেষ কয়েক বছর বাড়ির কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। দরজার ওপরের অংশে ছোট একটা জানালা, কিন্তু তার কাঁচটা এতটাই ধুলো মলিন যে ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকের এই বিষণ্নতার মাঝে মন ভালো করা ব্যাপার একটাই, সামনের গোটা দেওয়াল জুড়ে লতানো অ্যালামান্ডা গাছ আশ্চর্য হলুদ রঙে গোটা দেওয়ালটিকে ভরিয়ে রেখেছে। বাড়ির আবহাওয়ার সঙ্গে এই রং নিতান্তই বেমানান, কিন্তু শুধু এইটুকুর জন্যই এই বাড়িতে থেকে যাওয়া যায়। ওদিকে রুষাদের মালপত্র নিয়ে পিক আপ ট্রাকটাও গেটের বাইরে এসে পৌঁছেছে। অরিন্দম রুষাকে বলল,
তুমি এখনই ঘরে ঢুকবে না, চারপাশটা একটু ঘুরে দেখে দেখে নেবে?
না না, তুমি ওদিকটা মেটাও, আমি একটু চারদিকটা ঘুরে দেখি।
আচ্ছা ঠিক আছে, বেশ। তবে শরীর খারাপ লাগলে জানিও কিন্তু।
হ্যাঁ হ্যাঁ একদম, তুমি চাপ নিও না তো, আমি একেবারে ঠিক আছি।
ধীর পায়ে সে এদিক ওদিক ঘুরতে লাগলো, আর তখনই রুষা খেয়াল করল বাড়ির চারপাশে এক অদ্ভুত নীরবতা। গেটের বাইরে দূরের গাড়ির শব্দ, মানুষের কথা, কুকুরের ডাক শোনা গেলেও এই জায়গাটার ভেতরে ঢুকলেই সমস্ত কিছু চাপা পড়ে যাচ্ছে। ছাদের কার্নিশের নিচে পাখির বাসা থাকার কথা কিন্তু নেই, বরং সেখানে আগুনে পোড়ার কালো দাগ, বৃষ্টির জলের দাগ লম্বা লম্বা নখের আঁচড়ের মতো নেমে এসেছে গোটা দেয়াল বেয়ে। পুপ্রান্তে কয়েকটা বড় গাছ আছে, আম পেয়ারা আর একটা পুরনো কৃষ্ণচূড়া। গোটা বাড়ি জুড়ে একটা কনকনে ঠান্ডা ভাব, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে গা হাত পা শিরশির করে ওঠে। কিন্তু রুষা সবচেয়ে অবাক হল বাড়ির পিছনের দিকে তাকিয়ে, এই অংশে কোনো পাঁচিল নেই। বাড়ির শেষ প্রান্ত ছুঁয়েই শুরু হয়ে গেছে ঝোপঝাড় আর জঙ্গল, ঘন নয় আবার একেবারে ফাঁকাও নয়। চারিদিকে লম্বা পাতলা কাণ্ড, বড় বড় পাতার ভাঁট গাছ, পাতায় ধুলো জমে আছে, নিচে অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ। তার পাশেই ঘেঁটু গাছের ঝাড়, ঘেঁটুর পাতা একটু ছোট কিন্তু ঘন, কোথাও কোথাও সাদা রঙের ছোট ফুল শুকিয়ে ঝুলে আছে। তবে সবচেয়ে ঘন আর অন্ধকার অংশটা জানালার ঠিক নিচে কালকাসুন্দের ঝাড়ের আশেপাশে। কালকাসুন্দের পাতাগুলো মোটা, কালচে সবুজ, কিছু কিছু জায়গায় প্রায় কালো। গাছগুলোর গোড়ায় শুকনো পাতা জমে পচে গেছে, তার থেকে একটা টক টক ভারী গন্ধ উঠছে। আর এই সব কিছুর মাঝখান দিয়ে একটা খোলা নালা চলে গেছে। নালাটা খুব বেশি চওড়া নয়, তার ভেতরে নোংরা কালচে জল কবে থেকে জমাট বেঁধে আছে কে জানে। নালার ধারে পড়ে আছে খান কয়েক সিঁদুর মাখা ভাঙা কুলো, কয়েকটা কুলো বেশ পুরনো, কয়েক জায়গায় ফেটেও গেছে। পাশে পড়ে আছে মুড়ো খ্যাংরার ঝাঁটা, ঝাঁটার কাঠিগুলো ভাঙা ছড়ানো, কিছু কাঠির মাথা কালচে পোড়া। তারপরেই তার চোখ গেল নালার ধারে। কাদার মধ্যে অনেকটা লম্বা সাদা কালো চুলের দলা জড়িয়ে মড়িয়ে একসঙ্গে আছে। কিছু চুল কাদা লেগে শক্ত হয়ে গেছে, কিছু আবার জলের স্রোতে হালকা দুলছে। কয়েক লহমার জন্য কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল রুষা। সম্বিত ফিরল অরিন্দমের গলায়।
কোথায় গেল গো? কি গো, চলে এসো গো, ঘর তো খুলে দিয়েছি।
আসছি।
বাড়ির ভিতরে ঢুকতেই গা গোলানো পচা একটা গন্ধ এলো নাকে, একটা ঘন আঠালো গন্ধ। বাতাসের মধ্যেই কি একটা পচে আছে। বহুদিনের বন্ধ ঘরে জমে থাকা স্যাঁতস্যাঁতে কাঠ, ইঁদুরের মরা দেহ, ছত্রাক আর পুরনো ধূপের ধোঁয়া একসঙ্গে মিশে এমন এক গন্ধ তৈরি করেছে যা শ্বাসের সঙ্গে সরাসরি ফুসফুসে ঢুকে পড়ে। প্রথম শ্বাসেই রুষার উল্টে বমি এসে গেল। অরিন্দম রুমাল বার করে নাক চেপে ধরেছে।
নিশ্চয় কিছু মরেছে বুঝলে, নইলে মাত্র এক মাসে এমন গন্ধ অসম্ভব। এই তোমাকে এই অবস্থার ভিতরে ঢুকতে হবে না, আমি দেখছি, যাও তুমি বাড়ি যাও।
অরিন্দম একাই ভেতরে ঢুকে গেল। শাড়ির আঁচল নাকে চেপে বাইরে অপেক্ষা করছিল রুষা। খানিক বাদে অরিন্দম বেরিয়ে এসে বলল,
আমি জানলা দরজা সব খুলে দিয়েছি, ফ্যানও চালিয়ে দিলাম। আসলে এতদিন ঘর বন্ধ ছিল কিনা?
রুষা কিছু বলতে গিয়ে নাক থেকে আঁচল সরাতেই আর চাপতে পারল না। বাগানের এক কোণে হড় হড় করে বমি করে ফেলল সে। অরিন্দম এসে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে।
এই তো, এই তো, এই তো, আমি 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 ধরে আছি। দেখি একটু একটু ঘাড়ে জল দাও, আমার মাথায় জল দাও। এই দেখি মুখটা, দেখি মুখটা, দেখি আরেকবার, না না, জল খাও, জল খাও, জল খাও। কি অবস্থা, এই শরীরটা খারাপ হলো বলো, এই গন্ধে সব নোংরা। আহা, ভেরি সরি।
ছোটবেলা থেকেই রুষা একটু পিটপিটে স্বভাবের, একদম নোংরা সহ্য করতে পারে না। বন্ধুরা বলে তার নাকি ওসিডি আছে। ঘণ্টাখানেক পর সেই পচা গন্ধ দূর হতেই ঘরে ঢুকে তার মাথা গরম হয়ে গেল। বেশ বড় বাংলো, দরজার পাল্লাগুলো মোটা কাঠের, রং খসে পড়েছে বহু বছর আগে, কোথাও পেরেক বেরিয়ে আছে, কোথাও কবজা মরচে ধরে শক্ত হয়ে গেছে। ভেতরের ঘরগুলো আরো অন্ধকার। আলমারির দরজা আধ খোলা, ভেতরে ঝুলে থাকা জামাকাপড়ে স্যাঁতস্যাঁতে গন্ধ, কোথাও ইঁদুরের কাটা দাগ, কোথাও পোকা মাকড়ের বাসা। বিছানার উপর পড়ে আছে পুরনো মশারি, মনে হয় কেউ সাত তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে গেছে। প্রায় সব ঘরের কোনায় কোনায় ধুলো বালি, ছেঁড়া চুল, ছেঁড়া কাগজ, এমনকি মুরগির পালক জড় করে রাখা, এতটাই যত্নে যেন কেউ ইচ্ছে করেই ওগুলোকে সাজিয়ে রেখে গেছে। দেওয়ালে পুরু মাকড়সার ঝুল, আরশোলা আর ইঁদুরের নাদি ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক। ঘর এতদিন বন্ধ থাকায় সব মিলেমিশে দম বন্ধ করা এক গন্ধ ছড়াচ্ছে। মাত্র এক মাসের মধ্যে একটা বাড়ির এত জীর্ণ দশা হতে পারে তা ভাবাই যায় না। নতুন বাড়ি পাবার আনন্দ এসব দেখেই ঘুচে গেল রুষার।
শোনো অরিন্দম, আমি এই বাড়িতে রাত কাটাতে পারবো না, আজ হোটেলে কাটাই চলো। কাল সকালবেলা তুমি আমাকে কাজের লোক ঠিক করে দিও। তুমি যখন অফিসে যাবে আমি গোটা বাড়ি সাফ করাবো। বুড়োটা এই বাড়িতে থাকতো কেমন করে?
রুষা সাফ তার রায় জানিয়ে দিল। হোটেলে থাকায় আবার বাড়তি খরচা জেনেও অরিন্দম রাজি হতে বাধ্য হল। আজ এ বাড়িতে থাকা সত্যিই অসম্ভব, কিন্তু এদিকে রাতারাতি কাজের লোকই বা পাবে কেমন করে? বাধ্য হয়েই সে সন্দীপনকে ফোন করল।
হ্যালো ভাই, বলছি এই বাড়িটা বুঝলে বন্ধ থাকায় ভিতরে প্রায় থাকা যাচ্ছে না বুঝলে। এদিকে তোমার বৌমনির অবস্থা তো দেখেছো, বলছি একজন কাজের লোক ছাড়া মানে এখন।
কথা শেষ হবার আগেই সন্দীপন বলে উঠল,
এ হে, তোমাকে দীপালিদির ফোন নাম্বারটা দিই তাই না? মাই ব্যাড, এতদিন শ্বশুরমশাইয়ের সব কাজ দীপালিদি করতো। তুমি ওকে একবার ফোন করে নাও, অন্য কোথাও কাজ না নিলে চলে আসবে, আমি নাম্বারটা হোয়াটসঅ্যাপ করছি।
দীপালিকে ফোন করতেই সে রাজি। এক কথায় জানালো পরের দিন সকাল সকাল সে চলে আসবে, বেতন আগের মতোই। রুষা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল,
যাক বাবা, কালকেই গোটা বাড়িটাকে একেবারে ঝকঝকে করে ফেলা যাবে।
কিন্তু সমস্যা শুরু হল পরের দিন সকাল থেকেই। হোটেলে ব্রেকফাস্ট করে পরদিন রুষাকে ভাড়া বাড়িতে পৌঁছে দিয়ে অরিন্দম অফিস চলে গেল। খানিক বাদেই দীপালি এসে হাজির। মাঝ বয়সী, মাঝারি গড়ন, শরীরটা শক্ত কিন্তু মোটা নয়। মুখখানা রোদে পোড়া, গালে আর কপালে হালকা কালচে ছোপ, চোখ দুটো অস্বাভাবিক তীক্ষ্ণ, সবসময় চারপাশে ঘুরছে, ভুরু ঘন, কপালে মোটা করে আঁকা টকটকে লাল সিঁদুর। এসেই হাসি মুখে সে বলল,
বলুন বৌদিদি, কি করতে হবে বলুন।
শোনো, প্রথমেই না তুমি ওই আসবাবগুলো পরিষ্কার করো, রান্নাঘরটা সাফ করো, আর সবকটা ঘরের কোণে কোণে ওই নোংরা জমে আছে ওইগুলোকে আগে হটাও।
সকাল থেকেই রুষার শরীরটা ম্যাচম্যাচ করছে। বাইরের বারান্দায় বাগানের পাশে একটা চেয়ার নিয়ে বসে সে দীপালির কাজ দেখছিল। একেবারে হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। দীপালি কথা বেশি বলে না, কিন্তু কাজে অসম্ভব পারদর্শী। ঘণ্টা দুইয়ের মধ্যে সে জল তুলে, কাপড় কেচে, মেলে রুষাদের আনা জিনিসপত্র গুছিয়ে রুষাকে বলল,
আমি সঙ্গে করে কিছু চালা ডাল এনেছিলাম, বাতে বাতে খিচুড়ি বসিয়ে দিয়ে বেলা।
রুষা যাকে বলে মুগ্ধ, কিন্তু ঘরে ঢুকেই তার মেজাজ আবার গেল চটকে। ঘরের কোণের সব জঞ্জাল, ছাদে মাকড়সার জাল ঠিক যেমনটা ছিল তেমনটাই আছে, এক বিন্দু এদিক ওদিক হয়নি। এমন তো কথা ছিল না।
এই দীপালিদি, তোমাকে তো বললাম ঘরের কোণের জঞ্জালগুলো সাফ করতে, করনি কেন? রান্না পরে হবে, আগে এগুলো করো তো। তোমাকে তো বললাম, কি যে করো না।
সে আবার গিয়ে বাইরে বসে খবরের কাগজ পড়তে লাগল। আধ ঘন্টা বাদে যখন প্রেশার কুকারের সিটির আওয়াজ শুনল, তখন বুঝতে পারল দীপালি তার কথা না শুনেই রান্না চাপিয়ে দিয়েছে। ঘরে গিয়ে দেখল নোংরা যেই কে সেই। মনে মনে রুষা বলল,
কি তো দেখছি মহাবদ্ধ মহিলা।
তারপর একটু গলা চড়িয়েই হাঁক দিল,
কি গো দীপালিদি, ঘরের এই নোংরাগুলো সরাবে কখন?
দীপালি কোনো উত্তর দিল না। গুনগুন করতে করতে এক মনে রান্নাঘরে খুন্তি নাড়িয়ে রান্না করে চলল।
আরে সামনের বারান্দাটা ঝাঁটানো তো বাকি,
বলতে না বলতেই দীপালি হাতের কাজ শেষ করে প্রায় দৌড়ে সামনে দিয়ে বাইরে বেরিয়ে ঝাঁটা দিয়ে গোটা বারান্দাটা ঝাঁটাতে শুরু করল। দীপালির কানের কোনো সমস্যা নেই, শুধু কোণের ওই নোংরা সাফ করতে বললেই এমন ভাব করছে যেন শুনতেই পাচ্ছে না। এতে রুষার জেদ আরো বেড়ে গেল। সব কাজ হয়ে যাবার পর দীপালি যখন আবার এসে বলল,
আজ তবে আসি বউ দিদি, কাল আর একটু ভোরে চলে আসব,
তখনও ঘরের কোণার ময়লা সেই একই জায়গায় রয়েছে। এবার রুষাকে একটু গলা চড়াতেই হল।
কি ব্যাপার বলো তো, কতবার করে বলছি, অথচ তুমি এই কোণের ময়লাগুলো না সরিয়ে ক্রমাগত অন্য কাজ করে যাচ্ছ।
বউ দিদি, আগের মেসমশায় বারবার করে বলে দিয়েছিলেন, যাই হয়ে যাক না কেন কখনোই এগুলোকে না সরাতে।
হ্যাঁ বললেই হলো, মরা লোকের নামে যা ইচ্ছে তাই বলে চলেছ। ঘরের মধ্যে এইসব নোংরা মুরগির পালক নিয়ে কোনো সুস্থ সাধারণ মানুষ থাকতে পারে? তোমার পরিষ্কার করার ইচ্ছে নেই সেটা বলো।
না বউ দিদি, এগুলো সরাতে নেই, মহা অমঙ্গল হয়। এবারের মেসমশাই সাধারণ মানুষ ছিলেন না, তিনি কনিবনিকে বশ করেছিলেন, এইবারে তো কনিবনির বাসা, এখানে সবাই জানে, আর কনিবনি এসবই খেয়ে বাঁচে।
কার বাসা, কি খেয়ে বাঁচে, আর এই কনিবনি কে?
একজন না দিদিমণি, দুই বোন, অপদেবতা। আমাদের এখানে ওদের খুব মানে, ওরা সব বাড়িতে বাসা বাঁধে না, ওদের ডেকে আনতে হয়।
ডেকে আনতে হয় কেন?
আসলে অনেকের বাড়িতে বাড়ির ছেলে মেয়েরা বাইরে থাকে, এইবারে দিদিমণির কথাই দেখুন না, বাড়ি দেখার কেউ থাকে না, বাড়িতে পুরো একা, তাও সারাদিন কিসের যেন ভয়ে থাকতেন, হয়তো ফাঁকা বাড়িতে চোর ডাকাতের ভয়, পাহারা দেবে কে? তখন প্রথমে বুনিকে ডাকতে হয়।
বুনি কে?
কুনির বড় বোন, বনে থাকে তাই তার নাম বুনি। তাকে ডাকতে হলে বাড়ির পিছনে নোংরা ফেলে রাখতে হয়, লম্বা ঘাস গজায় কিন্তু বাড়ি পরিষ্কার করা যাবে না, তাতেও সে আসবে কিনা ঠিক নেই। একদিন মাঝ রাতে কাঠকুটো পুড়িয়ে বাড়ির এক কোণে আগুন জ্বালিয়ে বুনিকে ডাকতে হয়, খেতে দিতে হয়, তখন বুনি খুশি হলে তবে এসে বাসা বাঁধে।
কি খেতে দিতে হয়?
নিজের আঙুল কেটে রক্ত দিতে হয় আগুনে, দশ আঙুল থেকে দশ ফোঁটা রক্ত, তারপর কুনি গুনির মন্ত্র বলতে হয়।
মন্ত্র? কি মন্ত্র?
এইসব মন্ত্র যখন তখন বলতে নেই বউ দিদি, অমঙ্গল হয়।
আজ সকাল থেকে কতবার যে রুষা অমঙ্গল কথাটা শুনল ভেবেই তার অবাক লাগছিল। এসব গল্প তো আর সচরাচর শুনতে পাওয়া যায় না। তার মনে হচ্ছিল টাইম মেশিনে চেপে আবার সে মধ্যযুগে চলে এসেছে।
আচ্ছা, তা বুনি বাসা বাঁধল কিনা বুঝবো কেমন করে? এসে দেখা করে যাবে, বলবে আমি এসেছি, বলো কি করতে হবে। হ্যাঁ
না না দিদিমণি, কনিবনিকে দেখা যায় না, ওরা এলে মাঝে মাঝে ওদের গলার আওয়াজ পাওয়া যায়, খোনা গলায় কথা বলে, মাঝরাতে শুনলে অনেকটা শাঁখের আওয়াজের মতো লাগে।
আচ্ছা, তারপর?
ওই বুনি কুনিকে ডেকে আনে। কুনি ঘরের ভিতরে দেওয়ালের কোনায় বাসা বাঁধে, মাঝে মাঝে মাকড়সার জালে শুয়ে থাকে আর কাঁচা রক্ত খায়।
কি রক্ত খায়?
হ্যাঁ, দেশি মুরগির পালকের গায়ে কাঁচা রক্ত মাখিয়ে ঘরের কোণে রেখে দিতে হয়। কুনি সেই রক্ত খেয়ে তেষ্টা মেটায়। কুনি ঘরকে রক্ষা করে আর বুনি ঘরের বাইরে, ফলে গৃহস্থের আর কোনো চিন্তা নেই।
তোমাকে এসব কে বলেছে?
কেন, আগে চিনি মেসোমশাই ছিলেন, তিনি তো এই বাড়িতে কুনি বুনিকে পুষেছিলেন, বলেছিলেন যাই হয়ে যাক না কেন, একবার কুনি বুনি বাড়িতে বাসা বাঁধলে তাদের তাড়াতে নেই, তাড়ালে।
এই, অনেক বাজে কথা হয়েছে, আর বলতে হবে না। পোষা ভূত, হ্যাঁ, ভাবতেই হাসি পায়। দেখো, আগের মালিক কি করেছেন না করেছেন আমি জানি না, জানতেও চাই না। আমি এই নোংরায় থাকতে পারবো না, তুমি এগুলো এক্ষুনি পরিষ্কার করো।
দীপালি ভেবেছিল কুনি বুনির গল্প শুনে রুষা বুঝি নিরস্ত্র হবে, উল্টে রুষা এমন খেপে যাবে তা বুঝতে পারেনি। এবার গলার স্বরটা একটু নামিয়ে বলল,
আপনি বুঝতে পারছেন না বৌদিদি, আমিও আগে সব কথা বিশ্বাস করিনি, কিন্তু একদিন মেসোমশাই নিজে গায়ের জামা খুলে প্রমাণ দিয়েছেন অপদেবতা আছে। সেই অপদেবতা সারা জীবন তাকে তাড়া করে বেরিয়েছে, তারা হাত থেকে বাঁচার জন্যই তো মেসোমশাই কুনি বুনিকে পুষেছিলেন, কিন্তু কপাল সেই সুখে হল না, মেসোমশাইকে অপদেবতা মেরেই ছাড়ল।
রুষার মাথা ক্রমাগত গরম হচ্ছিল, কাজে ফাঁকি দেবার জন্য দীপালি এখন যা ইচ্ছে তাই বকছে। বেশ একটু চিঁচিয়েই বলল,
বাজে কথা বাদ দাও, তুমি এক্ষুনি ঘরদোর পরিষ্কার করবে কিনা বলো।
জেনে শুনে আমি আপনার ক্ষতি করতে পারবো না বৌদিদি, আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু এসব অপদেবতার ক্ষমতা কত আপনার ধারণা নেই। বাড়িতে আমার স্বামী আছে, ছেলে মেয়ে আছে, এসব অনৈতিক কাজ করলে আমার পরিবারেরও ক্ষতি হতে পারে। বৌদিদি আমায় মাফ করুন।
আচ্ছা, তবে এই তোমার শেষ কথা তো?
দীপালি উত্তর দিল না, শুধু নিচের দিকে তাকিয়ে ঘাড় গুঁজে পায়ের বুড়ো আঙুল দিয়ে মেঝের উপর অদৃশ্য দাগ কাটতে লাগলো। এমনিতেই যবে থেকে রুষার পেটে বাচ্চা এসেছে শরীরটা বিশেষ ভালো যায় না, বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারে না, কিছু খেতে পারে না, নাকে গন্ধ লাগে, টেনশন করলে প্রেশার বেড়ে যায় চড়চড়িয়ে। এবার রুষা রেগে গেল।
তবে ঠিক আছে, আজকের কাজের জন্য কত টাকা হয় বলো, আমি দিয়ে দিচ্ছি, কাল থেকে তোমাকে রাখতে হবে না।
রুষা ভেবেছিল দীপালি প্রতিবাদ করবে, কিন্তু সে বলল,
একদিনের টাকা আর কি নেব বৌদিদি, আপনারা কলকাতার মানুষ, সবে সবে মিদনাপুর এসেছেন, ধরে নিন ভালোবেসেই এ কাজ করে দিলাম, ও পয়সা করে কিছু দিতে হবে না। তবে বৌদিদি আমি আবার বলছি, এবারে সাধারণ বাড়ি না, একে এর মতো থাকতে দিন, এই বাড়ি আপনাকে রক্ষা করবে, একে বদলাবেন না, বদলালে কারো ভালো হবে না।
ঠিক আছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, তুমি এসো, আমি অন্য লোক খুঁজে নেব, যাও।
আমি আসছি বৌদিদি।
খানিকক্ষণ বিছানার উপর বসে রইল রুষা, মাথায় গনগনে আগুন জ্বলছে। কাজ না করার অন্য কোনো অছিলা দিলে সে মেনে নিত, কিন্তু ইয়ে কেমন কুসংস্কার, মাথা খানিক ঠান্ডা হতে বুঝতে পারল দীপালীর কোনো দোষ নেই। আসল বৃষ্টি ছড়িয়েছেন সন্দীপনের সেই শ্বশুর মশাই। সহজ সরল লোক পেয়ে এমন ভাবে তার ব্রেন ওয়াশ করেছেন যে তার মৃত্যুর পরেও সেই মহিলা এসব নিয়েই আছে। রুষা ঠিক করল কাউকে লাগবে না, সে নিজেই যা করার করবে। প্রথমেই ড্রয়িং রুম, মেঝেতে ভাঙা মোজেক, কিছু জায়গায় ফাটল, এক কোণে উল্টে পড়ে থাকা সোফা, তার কাপড় ছেঁড়া। রুষা ঝাঁটা হাতে নিতেই হালকা ধুলো উড়ল। ঝাঁটা চালাতে চালাতে তার চোখ পড়ল দেয়ালের দিকে। দেয়ালে ঝোলানো একটা বড় ফ্রেম, কিন্তু কাচ ভাঙা, ভেতরে কালো সাদা ছবি, একটা খুব পুরনো গ্রুপ ফটো, একজন মৃত লোককে শ্মশানে নিয়ে যাবার আগে শুইয়ে রাখা। পাশে জনা কয়েক বসে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে আছে, মুখগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু ছবিটার দিকে তাকিয়ে থাকলে মনে হয় কারা যেন উল্টো দিক থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুষা দ্রুত চোখ সরিয়ে নিল। বাড়ির ভেতরে শব্দগুলো অস্বস্তিকর, কোথাও জল চুইয়ে চুইয়ে পড়ছে টুক টাক, ছাদের ফাঁক দিয়ে বাতাস ঢুকে বাঁশি বাজানোর মতো শব্দ করছে। মাঝে মাঝে মনে হয় পিছনে কেউ হাঁটছে। রুষা জানে এই সবই তার মনের ভুল। কাজ করতে করতে তার পিঠে ব্যথা ধরল এক সময়, সে একটু বসতে চাইল। রান্নাঘরের পাশে ছোট ঘরটা হয়তো একসময় স্টোর রুম ছিল। মেঝেতে ছড়ানো পুরনো খবরের কাগজ, ভাঙা বাক্স, এক কোণে কাঠের আলমারি, আলমারির দরজা আধ খোলা, ভেতরে কিছু পুরনো কাপড়, একটা ছোট আয়না, সিঁদুর, ধুনোর গুঁড়ো আর শুকনো কিছু হাড় গোড় রাখা। হাড়গুলো একদিকে আগুনে পোড়ানো, অন্যদিকে সিঁদুর মাখানো।
এসব জিনিস এত যত্ন করে কেন রাখা কে জানে? সন্দীপনের শ্বশুর কি একেবারে উন্মাদ টুন্মাদ হয়ে গেছিলেন? পরে অরিন্দম এলে জানতে হবে।
আচমকা চোখে পড়ল আলমারির এক কোণে মুখ উল্টে পড়ে আছে একখানা নোটবুক। রুষা খুলে দেখল তার প্রথম পাতাতে লাল কালিতে লেখা শ্রীযুক্ত বলহরি মজুমদার। নামটা রুষা চেনা, সন্দীপনের শ্বশুরের নাম। শুনে বেশ হাসিও পেয়েছিল, কারো এমন নাম হয় নাকি। পরের পাতায় তেল সিঁদুর দিয়ে অদ্ভুত একটা চিহ্ন আঁকা। তারপরের পাতায় কাঁপা কাঁপা অক্ষরে লেখা চার লাইনের একটা কবিতা, ছড়াও বলা যেতে পারে। লেখা আছে,
ঘরের কোণে কোণে বুনি, শোনো মোর ডাক, ধূপ ধুনুর গন্ধে জাগো, নিশির আধার ফাঁক, রক্ত অর্ঘ লও গোপনে, পাহারা দাও ঘরে, গৃহস্থের মঙ্গল হোক তোমাদেরই পরে।
পরের দুই পাতা ফাঁকা, তারপর আচমকা আবার লেখা শুরু হয়েছে,
আমি আর বেশি দিন বাঁচব না,
চন্ডু আমাকে বাঁচতে দেবে না, জন্মের পরপরই আমার মরে যাওয়ার কথা, কিন্তু এতদিন যে বেঁচেছিলাম তা মানিক ওঝার মাদুরীর হাত যশ আর কুনি বুনির কৃপা, যে মৃত্যুকে বারবার ছলে বলে কৌশলে এড়িয়ে গেছি আর তা পারব বলে মনে হয় না। চন্ডু আত খাওয়া শিকার ফেলে রাখে না, ওর হাত থেকে বাঁচতে পৃথিবীর কোথায় না কোথায় গেছি, কিন্তু যেখানেই যাই টের পেয়েছি চন্ডু আমায় ধাওয়া করেছে, আমি প্রতি প্রশ্বাসে চন্ডুর উপস্থিতি অনুভব করেছি। কোনো পায়ের শব্দ নেই, কোনো ছায়ার দাপট নেই, শুধু হঠাৎ করে বাতাসটা কেমন যেন বদলে যায়। পুরনো গন্ধটা আচমকা জেগে ওঠে। চন্ডু আমাকে তাড়া করে, কিন্তু দৌড়ে নয়, সে তাড়া করে সময় নিয়ে। আমি যেখানে যাই সে সেখানে চুপ করে বসে থাকে শিকারী বাঘের মতো, দিনের পর দিন, রাতের পর রাত। লন্ডনের বাসে বসে জানলার দিকে তাকিয়ে হঠাৎ মনে হয়েছে জানলার কাঁচে আমার প্রতিফলনের পেছনে আরেকটা মুখ জমে আছে। মুখটা স্পষ্ট নয়, তবু সে খুব মনোযোগ দিয়ে আমাকে দেখছে। দরজা বন্ধ করলে সে দেয়ালের ভেতর দিয়ে আসে, আলো জ্বালালে সে ছায়ায় ঢুকে পড়ে, চোখ বন্ধ করলে সে স্মৃতিতে নেমে আসে। বহুবার আমি একেবারে শেষ মুহূর্তে তাকে ফাঁকি দিয়েছি, কিন্তু এবার বোধহয় আর পারব না। আমি বুঝতে পারছি আশেপাশেই চন্ডু জাগ্রত হচ্ছে, আর সারা জীবন এত দৌড়ে আমিও ক্লান্ত। এখন যা লিখতে চলেছি তা আমার স্ত্রী আর মেয়ে জানে, তারা এতে বিশ্বাস করে না, তারা তাই আলাদা হয়ে গেছে অনেক আগেই। কিন্তু শাস্ত্রে লেখা আছে কলমের কালির মধ্যে দিয়ে কোনো জ্ঞান পরিবাহিত না হলে সে জ্ঞান পরিশুদ্ধ হয় না। তাই যাওয়ার আগে এই ডায়েরিতে সবটা লিখে যাচ্ছি, তবে কারো জন্য নয়, নিজের জন্যই। আমার পিতৃদত্ত নাম প্রফুল্ল কুমার মজুমদার, আদিবাড়ি বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের
টঙ্গী।
রুষা বেশ আগ্রহ নিয়েই পড়ছিল, তারপরেই তার মনে হল এসব পড়ার ঢের সময় পাওয়া যাবে, এখন বরং ঘরটা পরিষ্কার করা যাক। নোটবুকটার ধুলো ঝেড়ে পরে পড়ার জন্য রেখে সে আবার কাজে লেগে গেল। পেটটা টনটন করছে, শরীর ভারী, হাঁটলেই হাঁপ ধরে আসে। হাঁটার সময় শরীরের ভারসাম্য রাখতে হয় খুব সাবধানে। তবু নাকে কাপড় পেঁচিয়ে হাতে ঝাঁটা নিয়ে কোণের সব ময়লা সাফ করে বাইরে নিয়ে এক জায়গায় জড়ো করল রুষা। তারপর আগুন ধরিয়ে দিল দীপালির নিয়ে আসা কেরোসিন দিয়ে। পোড়া গন্ধে গা গোলাচ্ছে, মাথা টলমল করছে। তার মধ্যেই যত দূর হাত যায় মাকড়সার জালগুলোকে টেনে টেনে নামাল সে। সে জাল কখনো পাতলা কুয়াশার মতো, কখনো আবার মোটা দড়ির মতো ভারী। ধুলো আর ছাই লেগে জালগুলো আর চকচকে নয়, সেগুলো কালচে, ঝুলে পড়া, মোটা সুতোর মতো, টানতে গেলেই হাতে মুখে জড়িয়ে যাচ্ছে। অদ্ভুত ঠান্ডা, আঠালো আর অস্বস্তিকর। প্রায় ঘণ্টাখানেক ধস্তাধস্তির পর রুষা বুঝল এতক্ষণে বাড়িটা থাকার যোগ্য হয়েছে কিছুটা। দীপালি রান্না করে রেখেছে বটে, কিন্তু খাবার ইচ্ছেটাই মরে গেছে। ক্লান্ত হয়ে কিছু না খেয়ে বিছানায় গা এলিয়ে দিল সে। ঘুম ভাঙল কলিং বেলের শব্দে, সন্ধে হয়ে গেছে। অরিন্দম অফিস থেকে বাড়ি এসে বেল বাজাচ্ছে। দরজা খুলে মন ভালো হয়ে গেল রুষার। বুদ্ধি করে অরিন্দম বিকেল আর রাতের খাবার নিয়ে এসেছে, বিকেলের জন্য মিক্সড চাউমিন আর রাতের জন্য ডিম তড়কা। অরিন্দম অবশ্য রুটি আর সবজি খাবে। রাতে খেতে খেতে কথায় কথায় দীপালির কথা উঠল।
ঝালটা একটু বেশি দিয়েছে, ভালো কথা। ওই সন্দীপনের দেওয়া এই কাজের মহিলাটি কেমন গো? ভালোই তো মনে হচ্ছে, বাড়ি একেবারে ঝকঝকে করে দিয়েছে।
রুষার এতক্ষণের জমে থাকা রাগ এবার ফেটে বেরোল।
কি বাড়ি ঝকঝকে করে দিয়েছে? দিয়েছে নয়, দিয়েছো বলো। অত্যন্ত অবাধ্য মহিলা, নিজের ইচ্ছে মতো কাজ করে, আমি কত করে বললাম ঘরগুলো পরিষ্কার করো, তা না করে আমাকে হাবি জাবি সব গল্প শুনিয়ে চলে গেল। তুমি নতুন লোক দেখো।
মানে নতুন লোক আর বললেই তো আর নতুন লোক পাবে না, আর পেলেও সবাই এত দূরে আসতে যাবে না, আর চাইলেও অনেক টাকা মাইনে থাকবে। ও ঝলটা বড্ড বেশি দিয়েছে, ভালো একটা লোক জোগাড় করে দিয়েছিলাম একদিনে থেকে দাঁড়ালে। দেখি এবার দেখি।
শোনো, যে কাজের লোক আমার ইচ্ছে মতো কাজ করে না তেমন লোকের আমার দরকার নেই, আমি নিজেই পারবো, কোনো লোক লাগবে না আমার। আজকে যখন এত কাজ করেছি, কাল থেকে ও সব কাজ আমিই করতে পারবো।
রুষাও কড়া উত্তর দিল। অরিন্দম একেবারেই ঝগড়া করতে জানে না, সে বাধ্য ছেলের মতো মাথা নেড়ে রুটি তরকারি খেতে লাগল। রুষা বুঝল কাজের লোক পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। সেই রাতেই প্রথমবার আওয়াজটা শুনল রুষা। প্রথমে একটা অস্বস্তিতে ঘুম ভাঙল, পরে বুঝল ঘর জুড়ে একটা অদ্ভুত গন্ধ থম মেরে আছে। চোখ বন্ধ, শরীর ভারী, কিন্তু নাকে একটা গন্ধ ঢুকে পড়ছে ঠিকই, খুব পরিচিত নয়, আবার একেবারে অচেনাও না। ভেজা মাটির গন্ধের সঙ্গে পুরনো ধূপের শেষ হয়ে যাওয়া ধোঁয়ার মতো একটা তিক্ত ভাব মিশে আছে। শ্বাস নিলেই মনে হচ্ছে এই গন্ধটা ধীরে ধীরে বুকের ভেতর নামছে। তার মধ্যেই বাইরের ঝোপ জঙ্গলের মধ্যে থেকে খুব মৃদু একটা শব্দ ভেসে এল। রুষা চোখ বন্ধ করেই কান পেতে শুনে চলল। টানা কোনো আওয়াজ না, থেমে থেমে, কেউ কি কাঁদছে? না না, অনেকটা শাঁখে ফুঁ দিলে যেমন গম্ভীর ফাঁপা কেঁপে কেঁপে ওঠা ডাক শোনা যায়, ঠিক তেমন। অথচ এখানে কোনো পুজো নেই, কোনো মানুষ নেই, এমনকি আশেপাশে কোনো বাড়িও নেই। জানলার একটু দূরেই পিছনে সেই ঝোপঝাড় থেকেই আওয়াজটা আসছে, আর সেটা বাড়ছে, আবার কমছেও, আবার কখনো কখনো মিলিয়েও যাচ্ছে, তারপর ফিরে আসছে, প্রতিবার আগের চেয়ে একটু কাছে। জানলার কাঁচ হালকা কেঁপে ওঠে। রুষা একবার অরিন্দমের দিকে চেয়ে দেখল, দেখল ও কিছুই টের পায়নি, বেঘরে ঘুমোচ্ছে। দম বন্ধ করে শুয়ে রইল রুষা। সেই আওয়াজ চলল আরো বেশ কিছুক্ষণ, তবে এই শাঁখের আওয়াজে কোনো মঙ্গল নেই, আছে ডাক, কেউ কাউকে ডাকছে। পরের দিন সকালে উঠে দুজনেই অবাক, ঘরের কোনায় মাকড়সার জাল আবার ফিরে এসেছে, এবার আরো ঘন, আরো ঠাস বুনট। হাত বাড়ালে মনে হয় আঙুল ডুবে যাবে সেই জটের মধ্যে, আর ছাড়াতে গেলেই আরো বেশি করে আটকে পড়বে। মেদিনীপুরের মাকড়সারা যে এতটা করিতকর্মা হয় সে ধারণা রুষা ছিল না। সেদিনও সে যতটা পারে ঝুল ঝাড়ল, কিন্তু পরের দিন আবার আগের অবস্থা। এদিকে দিন চারেক পর এক রবিবার অরিন্দম অফিসের ক্লাস ফোর স্টাফ বৃন্দাবনকে ধরে আনল। বৃন্দাবন নিজে সারাদিন ধরে বাড়ির পেছনের জঙ্গল সাফ করে পুড়িয়ে ঝকঝকে তকতকে বানিয়ে দিল। কাকতালীয় হলেও তারপর থেকে ঘরে আর একটাও মাকড়সার জাল দেখা যায়নি। অরিন্দম বলল, আসলে ওই জঙ্গলেই নাকি ওগুলো থাকত, জঙ্গলের সঙ্গে সঙ্গে ওরাও দূর হয়েছে। রুষা এতদিনে স্বস্তির নিঃশ্বাস ফেলল।
উফ বাবা, শান্তি।
সারাদিন কাজ করে ক্লান্ত অরিন্দম বিছানায় মাথা দিলেই ঘুমিয়ে পড়ে। রুষার ঘুম আসে না, এলেও আসে গভীর রাতে। এই বাড়িতে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, তাছাড়া এই সময় ডাক্তার মোবাইল থেকে দূরে থাকতে বলেছেন, এদিকে পড়ার মতো কোনো বইও নেই। এমন সময় সন্দীপনের শ্বশুর মশাইয়ের সেই নোটবুকটার কথা মনে পড়ল রুষার। ঘর গোছানোর চক্করে এতদিন সেটা খুলেই দেখা হয়নি। তাকের এক কোণ থেকে সেটাকে নামিয়ে টেবিল ল্যাম্প জেলে পড়তে শুরু করল সে।
কোথায় শেষ করেছিলাম যেন, আমার পিতৃদত্ত নাম প্রফুল্ল
কুমার মজুমদার, আদিবাড়ি বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের টঙ্গী। দেশভাগের পরে মাত্র 3 বছর বয়সে 49 সালে আমি সপরিবারে কলকাতায় বদলি হই ও সেই থেকে আজ অবধি ভারতবর্ষের নাগরিক হয়েই বসবাস করছি এবং এই দেশকেই আমি আমার দেশ মেনে নিয়েছি। এক ভয়ঙ্কর ঘটনায় আমার নাম প্রফুল্ল থেকে পরিবর্তন করে বলহরি রাখা হয়। সে ঘটনা আমার স্মৃতিতে নেই, আমি নিজেও অনেক পরে মায়ের মুখে তা জানতে পেরেছি, কিন্তু তার প্রমাণ আমি আজও বহন করে চলেছি। আমাকে যে অভিশপ্ত জীবন বহন করতে হল তার শুরুর কাহিনীটি এই নোটবুকের পাতায় লিখে গেলাম, ঠিক যেমনটা আমি শুনেছি। বিক্রমপুরে আমাদের দেশের বাড়ির ঠিক পাশেই ছিল একটা শ্মশান, খুব বড় কিছু নয়, গঙ্গার ঘাটের মতো বিস্তৃতও না, আবার জনশূন্য প্রান্তরের মাঝখানে বিচ্ছিন্নও না। আশেপাশে 4-5 ঘর মানুষের বসবাস, তাদের কারো বাড়িতে মৃত্যু হলে মৃতদেহ ওই শ্মশানেই আসত। দিনের আলোয় জায়গাটা স্রেফ একটা ঝোপঝাড়ে ঢাকা খোলা মাঠের মতো। শ্মশানের এক পাশ দিয়ে বয়ে যেত ছোট্ট একটা সোঁতা, বর্ষাকালে তাতে জমত হাঁটু জল, সে জলে কেউ নামত না, ওখানে নাকি আমাদের ছেড়ে যাওয়া মানুষদের ছাই আছে, তাতে পা লাগলে পাপ হয়। গরমকালে সোঁতাটা শুকিয়ে যেত, সামান্য কালো জলের সঙ্গে ফেটে যাওয়া মাটি আর কিছু শ্যাওলা লেগে থাকা পাথর পড়ে থাকত এদিক ওদিক। এই শ্মশানের ডোম ছিল হরিয়া, তার পুরো নাম কেউ জানত কিনা তা নিয়ে সন্দেহ আছে। সারাদিন তাকে দেখা যেত মদ খেয়ে পড়ে থাকতে, চোখ দুটো লাল, মুখ ভরা গোঁফ দাড়ির জঙ্গল, পরনে নোংরা ধুতি, হাঁটত টলতে টলতে, কথা বললে জিভ জড়িয়ে যেত, দূর থেকে দেখলে মনে হতো লোকটা যে কোনো সময় পড়ে যাবে। কিন্তু মরা এলেই হরিয়া বদলে যেত, তখন সে একেবারে অন্য একটা মানুষ, চোখে অদ্ভুত এক স্থিরতা, গায়ে মত্ত হাতির বল, একাই কাঠ কাটত, একাই চিতা সাজাত, শুকনো কাঠ, আতপোড়া কাঠ যা পাওয়া যেত সব সে ঠিক জায়গায় বসাত, কারো সাহায্য নিত না, কেউ এগোতে গেলে চোখ তুলে এমন ভাবে তাকাত যে মানুষ চুপ করে সরে যেত। চিতা জ্বলে উঠলে হরিয়া বসে পড়তে একটু দূরে, মরার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকত, সেই দৃষ্টি কেমন ছিল লিখে বোঝানো কঠিন। ভয় ছিল না, দুঃখও না, মনে হতো যেন সে কোনো নাটক দেখছে বা সিনেমার পর্দায় চোখ আটকে আছে, আগুনের আলো তার মুখে পড়ে ছায়া তৈরি করত। কখনো আগুন দপদপ করে উঠলে সে একটু সামনে ঝুঁকে দেখত, আবার শান্ত হয়ে বসে পড়ত, চারপাশে তখন কেবল কাঠ ফাটার শব্দ আর মাঝে মাঝে আগুনের চর্বি পোড়ার শোঁ শোঁ আওয়াজ। যতক্ষণ না সব শেষ হচ্ছে হরিয়া নড়ত না, মনে হতো শ্মশানের আগুনের থেকেও হরিয়ার ওই স্থির তাকিয়ে থাকা আরো বেশি ভয়ঙ্কর। আমার ছোট কাকা পরেশচন্দ্র মজুমদার ছোটবেলা থেকেই একটু বাউন্ডুলে স্বভাবের ছিলেন, সংসারের গণ্ডির মধ্যে তাকে কখনো ঠিকঠাক আটকে রাখা যায়নি। পড়াশোনার বই তার হাতে দিলে দুপাতে উল্টেই চোখ চলে যেত জানলার বাইরে রাস্তার দিকে, যত উৎসাহ ছিল গাছে চড়ায়, মাদারিদের সঙ্গে ঘুরে বেড়ানোতে, কিংবা পাড়ার ছেলেদের সঙ্গে জোট বেঁধে দস্যিপনা করায়। ঠাকুরদা বহু চেষ্টা করেছিলেন, কখনো রাগ করে মেরে ধরে, কখনো বুঝিয়ে, কখনো বা অসহায় গলায় অনুরোধ করে, কিন্তু শত চেষ্টাতেও কাকা ইন্টার পরীক্ষার গণ্ডি পেরোতে পারলেন না। পড়াশোনা তার মাথায় ঢুকত না। ঠাকুরদা হাল ছেড়ে দিলেন। কেউ জানে না ঠিক কেমন করে সেই কাকা হরিয়ার সঙ্গে জুটে গেলেন। দেখতে না দেখতে কাকা হরিয়ার চেলা হয়ে উঠলেন। দিন রাত শ্মশানেই পড়ে থাকতেন, ওই পোড়া কাঠের গন্ধ, ধোঁয়া আর নিস্তব্ধতার মধ্যেই কোথাও কাকা নিজের জায়গা খুঁজে পেয়েছিলেন। অক্লান্ত ভাবে হরিয়ার ভাই ফরমাস খাটতেন তিনি, কখনো কাঠটানা, কখনো দেহ আনা, আবার কখনো বা শুধু বসে থাকা। সঙ্গে হরিয়ার নেশার জিনিস জোগাড় করে আনাও ছিল তার কাজেরই অংশ। আর যে হরিয়া এতদিন কাউকে কাছে ঘেঁষতে দিত না, সেও কাকাকে পেয়ে মহা খুশি। খুব স্বাভাবিকভাবেই আমাদের বাড়িতে এইসব কিছু ভালো চোখে দেখা হয়নি। ঠাকুরদা আর তার ভাইয়েরা বারবার নিষেধ করেছিলেন। পাড়ার লোকের কানা ঘুষো, আত্মীয়দের কটাক্ষ সব মিলিয়ে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছিল। কিন্তু কাকা কারো কথা শুনতেন না। কোনো এক অদৃশ্য টানে তিনি বারবার শ্মশানের দিকেই ফিরে যেতেন। বাড়িতে ফিরলেও মন পড়ে থাকত ওখানেই। শেষমেশ ঠাকুরদা এক কঠিন সিদ্ধান্ত নিলেন। ভাবলেন বিয়ে দিলে হয়তো সংসারের দায়িত্ব কাকাকে বেঁধে ফেলবে। মাত্র 16 বছর বয়সেই বেশ ধুমধাম করে কাকার বিয়ে দেওয়া হল। কাকিমা ছিলেন ঢাকার মেয়ে, আমাদের পাল্টি ঘর, শান্ত চুপচাপ, কাকার সম্পূর্ণ বিপরীত। বাড়ির কাজ মন দিয়ে করতেন, কথা কম বলতেন, যেন সবকিছু মেনে নেওয়াতেই অভ্যস্ত তিনি। কিন্তু বিয়েও কাকাকে বদলাতে পারল না, বরং হল উল্টোটা। শ্মশানে যাওয়ার মাত্রা আরও বেড়ে গেল। কখনো 2 দিন, কখনো 3 দিন বাড়ি ফিরতেন না, পড়ে থাকতেন তান্ত্রিকদের আখড়ায়। কাকিমা একা বসে থাকতেন জানলার পারে কাকার অপেক্ষায়। অন্যদিকে শেষ অস্ত্রটিও বিফল হওয়ায় ঠাকুরদা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়লেন। যে মানুষটা সারা জীবন সংসার আগলে রেখেছিলেন, তিনিও বুঝে গেলেন এ ছেলেকে আর ঘরে ফেরানো যাবে না। সেই ভাঙা মন নিয়েই কাকার বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তিনি মারা গেলেন। কাকার জীবন যেমন ছিল তেমনই রয়ে গেল। ঠাকুরদা মারা যাওয়ার ঠিক 1 মাসের মাথায় ঘটনাটা ঘটল। সেই রাতে হঠাৎ করে ঝড় উঠল। প্রথমে দূরে কোথাও গুড়ুম গুড়ুম শব্দ, তারপর মুহূর্তে মুহূর্তে আকাশ ফেটে পড়ার মতো বাজ। বাতাস এমন জোরে বইছিল যে কুঁড়ে ঘরে টিন কাঁপছিল, গাছের ডাল ভেঙে পড়ছিল, আর তারপরই অঝোর ধারায় নামল বৃষ্টি। ভাগ্য ভালো সেই রাতে কাকা বাড়িতেই ছিলেন। পরদিন ভোর হতে না হতে হরিয়ার কুঁড়ে ঘরের দিকে গিয়েছিলেন কাকা। উদ্দেশ্য বিশেষ কিছু না, শুধু ঝড়ে হরিয়ার টিনের ঘরের কোনো ক্ষতি হয়েছে কিনা দেখার জন্য। কিন্তু কুঁড়ে ঘরের কাছে পৌঁছেই তিনি থমকে গেলেন। একটা অদ্ভুত পোড়া গন্ধ তখনও বাতাসে ভাসছে। কুঁড়ে ঘরের একটা দিক সম্পূর্ণ ভস্মীভূত, বাঁশ আর খড় কালচে হয়ে মাটিতে লেপটে আছে। আর তার মধ্যেই কাকার চোখের সামনে আধ পোড়া অবস্থায় পড়ে আছে হরিয়া। বোঝা গেল আগের দিন রাতে বাজ পড়েছিল সরাসরি কুঁড়ে ঘরের ওপর। আগুন ধরে গিয়েছিল মুহূর্তের মধ্যে। হরিয়া তখন মদের নেশায় বুঁদ, উঠে পালাতে পারেনি। ঘুম আর নেশার মধ্যেই পুড়ে মরে গেছে লোকটা। শরীরের একাংশ কালো হয়ে কাঠের মতো শক্ত, আর অন্যদিকটায় পোড়া চামড়া মাংসের গলায় চিনতেই কষ্ট হয়। কাকা চিৎকার করে উঠলেন। সেই চিৎকারে আশেপাশের লোক জড়ো হতে বেশি সময় লাগেনি, খবরটা মুহূর্তে ছড়িয়ে পড়ল।
চোখে দেখা যায় না গো কি অবস্থা, ঝরিয়া গ্রামের সন্ধ্যার সবার মরা পড়া তো
সৎকার কে করবে, সৎকার কে করবে?
প্রশ্নটা উঠল প্রায় সঙ্গে সঙ্গেই। আশেপাশে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। শোনা গেল পাশের গ্রামে নাকি আরেকজন ডোম আছে, কিন্তু সেই গ্রাম দূরে আর আবহাওয়া তখনও ভয়ানক। রাস্তা কাদায় ভরা, আকাশে মেঘ, ঝড়ে রেশ কাটেনি। কে যাবে খবর দিতে, কে তাকে নিয়ে আসবে? এসব নিয়েই সারাদিন কেটে গেল। কেউ যেতে চায় না, কেউ আবার বলে দুর্যোগের দিনে এসব কাজ করলে অশুভ, ফলে হরিয়ার আধ পোড়া দেহ সারাদিন একেবারে অরক্ষিত অবস্থায় কুঁড়ে ঘরের ভেতর পড়ে রইল। শুনেছি কাকা সেদিন খুব কেঁদেছিলেন, কিন্তু বাবার মুখে অন্য সুর। তিনি একটু খুশি হয়ে বলেছিলেন,
যাজ্ঞা বাবা, যা হয়েছে ভালোই হয়েছে, হরিয়া আমাকে পোলাদার মাথা খাইতে আসিল, এখন যদি ঈশ্বরের সুমতি দেন তাইলেই হইব।
সন্ধ্যার পর অবশেষে পাশের গ্রামের সেই ডোম এল। মুখে ক্লান্তি, চোখে অস্বস্তি, গা ভরা মদের গন্ধ, আকাশ আবার ঘন মেঘে ভারী হচ্ছে, আর তার সঙ্গে ভেজা মাটি আর পোড়া দেহের দুর্গন্ধ মিলে মিশে পরিবেশটা কেমন ভুতুড়ে করে তুলেছে। সেই রাতেই মরা পোড়ানোর ব্যবস্থা হল, কাঠ জড়ো করা হল, আগুন ধরানো হল, ডোম চারদিক ঘুরে শেষে নিজেই মুখাগ্নি করল। ঠিক তখনই আবার আকাশের রাগ চেপে রাখা গেল না, আবার বৃষ্টি নামল তেড়ে, আর তার সঙ্গে বজ্রপাত। এবার আগের থেকেও ভয়ানক, আগুন নিভে যাওয়ার ভয় আছে বটে, কিন্তু প্রাণের ভয় আরো বড়। সব মিলিয়ে মরা পোড়াতে আসা দলবল ডোমকে সঙ্গে নিয়ে এক পড়শি হারাধন কাকার বাড়ির ঢাকা বারান্দায় আশ্রয় নিল। বাইরে প্রবল বৃষ্টি, ভেতরে নিঃশব্দ আতঙ্ক। মাঝরাতের দিকে বৃষ্টি কমলে তিন চারজন মশাল জ্বালিয়ে আবার শ্মশানের দিকে গেল। ভেজা মাটির উপর আলো পড়তেই দেখা গেল মরা প্রায় পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু সেই ডোম ছাইয়ের মধ্যে কি একটা খুঁজতে খুঁজতে না পেয়ে চমকে উঠল। প্রায় আধ ঘন্টা খুঁজেও যখন পেল না, তখন তার চোখে মুখে স্পষ্টতই একটা ভয়ের ছাপ।
বাবু, আপনারা একটু সাবধানে থাকবেন।
কেন, কি হইল আবার?
বুঝতে পারছি না বাবু, হরিয়ার খুলিয়ার নাইখান ছাইয়ের মধ্যে নেই, কে যেন নিয়ে গেছে, আমার ভাল লাগছে না বাবু।
আরে নিব কেন, ঠিক করে দেখ, আর আসে এইদিক ওইদিক।
আমি সব দেখেছি বাবু, কোথাও নেই, কেউ নিয়ে গেছে, আর নিলেই সর্বনাশ।
সেই ডোম হাউমাউ করে এরপর যা বলল তার মানে শনিবার অমাবস্যা তিথিতে হরিয়া অপঘাতে মরেছে, তার দেহ উপযুক্তভাবে দাহ হয়নি, এদিকে তার খুলি আর নাভি পাওয়া যাচ্ছে না, এ এক ভয়ানক অমঙ্গল। শ্মশানের চণ্ডাল অপঘাতে মরলে চণ্ডু হয়, আর তার নাভি থেকে হয় শল্য।
কেউ একবার চণ্ডু হলে গয়ায় তার পিণ্ডি দিয়েও নাকি উদ্ধার নেই। যেদিন বজ্রপাতে মারা গেছে সেই দিন থেকে 2000 চন্দ্র মাস তাকে চণ্ডু হয়ে থাকতে হবে, গোলামি করতে হবে সেই মানুষটির যার কাছে তার খুলি আছে। শল্য তো আরো খারাপ, কেউ এই শল্য জোগাড় করে কারোর ভিটেতে পুঁতে দিলে 1 বছরের মধ্যে তার ভিটে মাটি সব উচ্ছন্নে যাবে, তারা নির্বংশ হবে। তবে
বলে সেই ডোম চুপ করে গেল। অনেক চেষ্টা করেও তাকে দিয়ে কেউ আর একটা কথাও বলাতে পারেনি। পরের দিন সকালের আলো ফুটতে না ফুটতে ডোম তার গ্রামে ফিরে গেল। তাকে দস্তুরি দিতে চাইলেও সে 1 পয়সা নেয়নি, শুধু বারবার বলেছিল
আপনারা সাবধানে একটু থাকবেন বাবু, খুব খুব খারাপ কিছু হতে চলেছে।
হরিয়া মারা যাবার পর কাকার বাইরে বেরোনোর নেশাটা সত্যি কমে গেল। পাড়ার লোক প্রথমে ভেবেছিল হরিয়ার মৃত্যুতে কাকা বুঝি ভয় পেয়েছেন, বাবারও তাই মনে হয়েছিল। সবাই আশা করেছিল এবার হয়তো তাঁর সংসারে মন বসবে, অন্তত স্বাভাবিক জীবনে ফিরবেন, কিন্তু বাবারা যা চাইছিলেন তা হল না। কাকার আর সংসারে মন বসল না। ছোট কাকা কিছুদিন পরই বাড়ির উঠোনের এক কোণে আম গাছটার ছায়া গায়ে লাগানো জায়গাটায় কাঁদা মাটি আর বাঁশ জোগাড় করে ছোট একটা কুঁয়ে ঘরের মতো বানিয়ে নিলেন। তিন দিক বন্ধ, সামনে নিচু দরজা, চালটা খড়ের কিন্তু ভেতরে আলো ঢোকে না বললেই চলে। কাকা বললেন ওখানেই নাকি সাধন ভজন করবেন। বাবা প্রথমে রাজি হননি, এমনিতেই কুঁয়ে ঘরে থাকা, তাও আবার বাড়ির উঠোনে, ব্যাপারটা তার একদম পছন্দ হয়নি। কিন্তু বেশি মানা করলে যদি কাকা আবার ঘর ছেড়ে বেরিয়ে পড়েন, সেই ভয়েই শেষমেশ নিম রাজি হলেন। কাকিমা অনেক কেঁদেছিলেন, কিন্তু কাকা তাতে একটুও নড়লেন না। রাতের পর রাত সেই কুঁড়ে ঘরেই কাকা থাকতে শুরু করলেন। ভোরবেলা কখনো কখনো দেখা যেত কুঁড়ে ঘরের ভেতর থেকে ধোঁয়া উঠছে। কাকা সপাক রান্না করতেন, কি রান্না করতেন কেউ জানত না। আমাদের ঘরের বাসনকোসন আর ব্যবহার করতেন না, নিজের আলাদা বাসন ছিল, সেগুলো কুঁড়ে ঘরের মধ্যেই থাকত। সারা দিনে তার মুখ প্রায় দেখা যেত না বললেই চলে। মাঝে মাঝে দুপুরের রোদে তাকে উঠোন পেরিয়ে পেছনের পুকুরের দিকে যেতে দেখা যেত। কারো চোখে চোখ পড়লেই মুখ ঘুরিয়ে নিতেন। সেই ঘরে উঁকি দিয়ে নাকি অনেকে দেখেছে কাকা কাগজে কিসব হিজিবিজি লিখছেন, কখনো মাটিতে বসে, কখনো হাঁটু মুড়ে। সেই লেখাগুলো চেনা কোনো ভাষার মতো নয়, কোথাও বৃত্ত, কোথাও ত্রিকোণ, কোথাও এমন দাগ মনে হয় নখ দিয়ে আঁচড় কাটা হয়েছে। প্রথম ঘটনাটা ঘটল হরিয়া মারা যাওয়ার ঠিক এক মাস পরে। আবার এক অমাবস্যার রাতে পাড়ার যতীন বাড়ুজ্জেরা তখনও আমাদের পাড়ার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার। পাকা বাড়ি, উঁচু পাঁচিল, লোহার গেট, তিন ছেলে, দুই ছেলের বউ, নাতি নাতনি, জমি জমা, মহাজনী কারবার, সব মিলিয়ে ইলাহী অবস্থা। অনেক বছর আগে একবার তাঁদের খাতাপত্রের হিসেব রাখার জন্য ঠাকুরদা ছোট কাকার হয়ে তদবির করেছিলেন। যতীনবাবু সেদিন কাকার সামনেই ঠাকুরদাকে দু কথা শুনিয়ে দিয়েছিলেন, খুব জোরে না, কিন্তু এমনভাবে যাতে অপমানটা গায়ে লাগে। কাকা সেদিন কিছু বলেননি, শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। সেই যতীনবাবুকেই তার নিজের ঘরে মরা অবস্থায় পাওয়া গেল। দরজা ভেতর থেকে বন্ধ, তাই জানালা ভাঙা হল। যতীনবাবুর দেহ খাটের উপর বাঁকা হয়ে পড়েছিল, জিভ বের করা, গলায় স্পষ্ট লাল দাগ। দেখলে বোধ হয় ভয়ানক শক্তিশালী কেউ তাঁর টুটি চেপে ধরেছিল। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, শূন্য দৃষ্টি ছাদের দিকে। অপঘাতে মৃত্যু বলে তিন দিনের মধ্যেই শ্রাদ্ধ হয়ে গেল। পাড়ার সবাই বুঝে গিয়েছিল চণ্ডু তার কাজ শুরু করে দিয়েছে ঠিক এক মাস পর থেকে। বছর ঘুরল না, যতীনবাবুর বাড়ির সবাই একে একে মারা গেল, সব অপঘাতে। অত বড় বাড়ি খা খা করত। এবারে সবাই নিশ্চিত হল কেউ না কেউ তাঁর বাড়িতে শল্যের নাভি ছেড়ে দিয়েছে। কিন্তু এখানে কি শেষ, নাকি শল্যের খিদে এখনো মিটেনি? আমাদের পাড়ায় সর্বদা একটা থমথমে পরিবেশ। আমি ততদিনে জন্মে গেছি, আমার ছ মাস বয়স, অন্নপ্রাশন নামকরণ সব হয়ে গেছে।
কাকারও নাকি আচমকা সংসারে মন বসে যায়। তিনি সেই কুঁড়ে ঘর নিজের হাতে ভেঙে দিয়ে আমাদের মূল বাড়িতে এসে থাকতে শুরু করেন। শুধু সেই ঘরের স্মৃতি হিসেবে ছোট্ট একটা ঢিপি আর তাতে একটা বেল গাছ লাগানো ছিল সেই জায়গায়। সবাই খুশি, কিন্তু মায়ের মনে অনেকদিন একটা সন্দেহ দানা বাঁধছিল। বাবাকে বলেও ছিলেন, কিন্তু বাবা আমল দেয়নি।
কি যে ক
বলে উড়িয়ে দিয়েছিলেন। আমার কাকিমা শেফালির কোনো সন্তানাদি ছিল না, লোকে আড়ালে তাকে বাজা বলত। তার সব স্নেহ তিনি উজাড় করে দিয়েছিলেন আমার জন্য। দিনের বেশিরভাগ সময় তিনি আমাকে নিয়ে কাটাতেন, সাজাতেন নিজের মতো করে, গান শোনাতেন, ঘুম পাড়াতেন। অবশ্য এই সবই মায়ের কাছে শোনা, আমার নিজের কোনো স্মৃতি নেই। এখন যেদিনের ঘটনা লিখব সেদিন নীল পুজো। পুজোর সরঞ্জাম গোছাতে গিয়ে মা খেয়াল করলেন বেল পাতা কম পড়েছে। হালদার বাড়ির বড় বেলগাছ ছিল বটে, কিন্তু সে বেশ দূরে আর ততক্ষণে সন্ধ্যাও হয়ে গেছে। মা পুজোয় বসে গেছেন, জল ঢালা হয়েছে, এখন ওঠাও মুশকিল। মা কাকিমাকে বললেন,
ছোট ঠাকুর পরে বেলগাছ থেকে কটা বেল পাতা পাইরা আনবি?
কাকিমা পাতা আনতে গেলেন, মা অপেক্ষা করছেন। পাঁচ মিনিট, দশ মিনিট, প্রায় আধ ঘন্টা কেটে গেলেও যখন কাকিমা এলেন না, মা বাধ্য হয়ে পুজো ছেড়ে উঠলেন। বাবা আর কাকা কোনো কাজে ঢাকা টাউনে গেছিলেন, ফিরতে রাত হবে। বেরিয়ে যা দেখলেন তাতে মায়ের চক্ষু স্থির। দেখেন সেই বেল গাছের ঢিপির পাশে অদ্ভুত ভাবে বসে আছেন কাকিমা। দেখেই বোঝা যাচ্ছে তার সব অঙ্গ অসার। মাকে দেখে ফ্যাস ফ্যাসে গলায় কাকিমা শুধু বললেন,
উঠতে পারতেছে না গো দিদি, উঠতে পারতেছে না।
মা দৌড়ে এসে কাকিমাকে উঠানোর চেষ্টা করলেন, কিন্তু কাকিমার ওজন এক নিমিষে হাজার গুণ বেড়ে গেছে। মা সর্বশক্তি প্রয়োগ করেও কাকিমাকে এক চুল নাড়াতে পারলেন না। মায়ের চিৎকারে আশেপাশের বাড়ির লোক ছুটে তারাও হাত লাগালো, কিন্তু কাকিমাকে সরানো গেল না। ততক্ষণে কাকিমা অজ্ঞান হয়ে এলিয়ে পড়েছেন, তবুও তাকে নড়ানো যাচ্ছে না দেখে এবার সবাই ভয় পেল। ঠিক হল ওঝা ডাকতে হবে। মানে কোঝা থাকে পাশের গ্রামে, রাত হয়েছে, বাড়িতে পুরুষ মানুষ নেই।
আমার
যাবে এই নিয়ে বাগবিতণ্ডা করতে করতে রাত প্রায় আটটা বাজল। শেষে পাশের বাড়ির গজানন রায় আর তাঁর দাদা লণ্ঠন আর লাঠি নিয়ে চললেন ওঝা আনতে। তাঁরা যাবার খানিক বাদে বাবা আর কাকা ঢুকলেন। কাকাকে ঢুকতে দেখেই কাকিমা নাকি শোয়া অবস্থা থেকে একেবারে সোজা দাঁড়িয়ে পড়লেন। তারপর অদ্ভুত পুরুষালী গলায় কাকাকে জিজ্ঞেস করলেন,
ছোট বাবু এতক্ষণে আইলেন?
কাকিমাকে ওই ঢিবির কাছে দেখে কাকার চোখ কপালে উঠল।
তুমি ওখানে কেন গেছো ছোট বউ, কে তোমার যাইতে কইছে?
কাকিমা উত্তর দিলেন না, তার মুখ হাসি হাসি, সারা শরীর হাসির দমকে দুলছে, কিন্তু মুখ দিয়ে যে আওয়াজ বেরোচ্ছে তা হাসির না। মনে হয় কোনো পিশাচ কার গলা টিপে পড়েছে, এমন কৈশাচী গো গো শব্দ। মা কাকাকে জানালেন ঠিক কি হয়েছিল। কাকিমাকে টেনে সরাতে চাইলেন কাকা, কিন্তু কাকিমার দেহে মত্ত হাতির জোর। হাসি থেমেছে, তবে মুখ থেকে গেঁজা উঠছে। ওঝা এসে প্রথমেই কাকাকে জিজ্ঞেস করলেন,
ঢিবিটা কি পোতা আছে?
এদিকে আমি ঘরের ভিতরে কাঁদছিলাম বলে মা আমাকে কোলে নিয়ে দাঁড়িয়েছেন। মা প্রথমে কিছু শুনতে পেলেন না, পরে ওঝা রীতিমতো ধমক দেওয়ায়
কান
কাকা প্রায় ফিস ফিস করে বললেন,
সন্ডুর হার।
কি, এই হার আপনি পাইলেন কেমনে?
হরিয়ার হার, ও অমাবস্যায় মরছিল, আমি সীতা থিক্কা উঠাইছিলাম।
আর কি উঠাইছিলেন?
কাকা জবাব দেন না, ওঝা আবার ধমকে উঠেন,
সত্যি কইরা কন, আর কি উঠাইছিলেন?
শল্য নাভি।
সে নাভি কোথায় পুঁতছিলেন?
যতীন বাড়ুর যে বাসা।
কেন?
বাপের আকথা কুকথা কইছিল তাই।
সন্ডুর হার বস করা হাফনে রেখে শেখাইল?
হরিয়াই কইছিল আমার।
বারুজেগ সকলে মরণের পর আপনি শল্যটার সৎকার করছিলেন?
কাকা পাশাপাশি মাথা নাড়লেন।
করেন নাই? শল্যর নাভি ওই বাড়িতেই পোতা আছে।
ওঝা বার বার কপালে করাঘাত করলেন।
হায় 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 হায়, অল্প বিদ্যা ভয়ঙ্করী। সন্ডুর হার আর শল্যের নাভি একে অপরের পরিপূরক। সন্ডুর করটিরে বস কইরা শল্যরে দিয়া কাউরে ধ্বংস কইরা ফেলা যায়, কিন্তু কাজ শেষের পর সঙ্গে সঙ্গে সেই শল্যের নাবিরে যথাবিহিত সৎকার করতে হইব। সন্ডুর হার কাজ ছাড়া থাকতে পারে না। শল্যরে ধ্বংস না করলে এই করটির হার নিজেই শল্যরে নির্দেশ দিয়া কাজ করায়, আর সেই কাজ বড় ভয়ানক। প্রথমেই হ্যাঁ আক্রমণ করে তারে যে বস করছিল তার কোনো প্রিয়জন রে। এই দিন ঢিবিতে কাকিমার পা পড়াতে সন্ডুর করটি জাগ্রত হয়েছে। এই শল্যরে দিয়া এইসব করাইতেছে।
কাকা মাথা নিচু করে বসে আছেন। ঘর ভরা লোকের সামনে তার কীর্তি ফাঁস হয়ে গেছে। বাবাই প্রথমে কথা বললেন।
অহন উপায়?
ওঝা জানালেন শল্যকে মাটি থেকে উঠিয়ে এনে যজ্ঞের আগুনে পুড়িয়ে ধ্বংস করতে হবে, কিন্তু তার আগে কাকাকে এই জায়গা থেকে সরাতে হবে, কারণ শল্যকে ধ্বংস হতে দেখলে চন্ডু নাকি যাকে ভর করে তার প্রিয়তম মানুষকে শেষ করে তারপর নিজে শেষ হয়। কাকা গিয়ে দেখিয়ে দিলেন কোথায় শল্যের নাভি পুঁতেছেন। ওঝা নিজে সেখান থেকে নিয়ে এলেন। কাকা এলেন না, রয়ে গেলেন পাশের বাড়িতে। কাকিমা তখনও সেই ঢিবির পাশে বসে। যজ্ঞের আগুন জ্বালানো হল। ওঝা তার রক্ত লাল থলির ভেতর থেকে কাপড়ে মোড়া মাথার খুলি বের করলেন, তাতে ঢাললেন কড়া মদ। মদের উপর সিদ্ধি পাতা আর মুড়ি ছড়িয়ে দিলেন। তারপর শুরু হল মন্ত্র। কাকিমার চোখ লাল, বন বন হচ্ছে, মুখ থেকে এমন অপার্থিব সব শব্দ বেরোচ্ছে যা পৃথিবীর কোনো মরো মানুষের পক্ষে করা সম্ভব না। ওঝা মন্ত্র পড়ছেন, কাকিমার বোঙানি বাড়ছে। ঠিক যেই মুহূর্তে ওঝা শল্যর নাভিকে আগুনে ফেলতে যাবেন, যে মুক্ত তীরের মতো কাকিমা ছুটে চলে এলেন মায়ের কাছে। তারপর সোজা কামড় বসিয়ে দিলেন আমার কাঁধে। আমি চিৎকার করে কেঁদে উঠি। সবাই মিলে ধরাধরি করে যখন কাকিমাকে আলাদা করল, তখন আমার কাঁধের বেশ কিছুটা মাংস কাকিমার মুখে, ঠোঁটের কষ বেয়ে রক্ত পড়ছে। তিনি হাসি মুখে মহানন্দে সেই মাংস চপচপ শব্দে চিবচ্ছেন। কাকিমা আর বাঁচেননি। সেই রাতেই মুখ দিয়ে গেঁজলা উঠে কাকিমা মারা যান। তার প্রিয় মানুষ যে কাকা নন আমি সেটা বুঝতে পারেননি বলে মা অনেক দিন অবধি আক্ষেপ করেছিলেন। কাকাও পরদিন থেকে কোথায় নিরুদ্দেশ হয়ে যান, কেউ তার খবর পাননি। অনেকে বলেছিল পাপের শাস্তি, তারপর ওঝা এসে একদিন আমাকে ঝাড়ালেন। 3 মাসেরও বেশি দিন লেগেছিল ঘা পুরো শুকোতে, সেটা অবশ্য ডাক্তারের কৃপা। মা বলতেন জমে মানুষে টানাটানি। বেঁচে যাওয়ার পর আমার প্রফুল্ল কুমার নাম বদলে বলহরি রাখা হয়। বলহরি জমের অরুচি, কিন্তু অদ্ভুত ক্ষত, বড় হবার পরেও আমার সঙ্গ ছাড়েনি। দেখলে মনে হয় কেউ যেন প্রবল হিংসায় রাগে এক টানে একদলা মাংস খুবলে নিয়েছে। সারা জীবন আমাকে সেই ক্ষত বহন করে চলতে হয়েছে। একটা কালো কবচ আমার বুকে পড়িয়ে মানিক ওঝা বলেছিল,
সন্ধু আধ খাওয়া শিকার রাইখা যায় না, একদিন না একদিন হ্যাঁ তা গ্রহণ করবই, এই দিন কেউ বাঁচাইতে পারব না। তবে তার মধ্যেও আশ্বাস একটাই, সন্ধু একমুখী, হ্যাঁ রে সারা পরিবারের অন্য কারো ক্ষতি করব না।
তাই এবারই রক্ষার ভার আমি কুনি বুনিকে দিয়ে গেলাম। এবার মরেও শান্তি।
নোটবুক এখানেই শেষ। রুষা ঘড়ির দিকে তাকিয়ে দেখল কাঁটা 1টা পেরিয়েছে। একটা অদ্ভুত অস্বস্তি নিয়ে ঘুমিয়ে পড়ল রুষা। ঠিক করল এই লেখাটাকেও বাড়িতে রেখে দেওয়া উচিত হবে না। পরের দিন সকাল হতে না হতে বাড়ির পিছনে এই নোটবুকটা কেরোসিন দিয়ে জ্বালিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, কৌশিক মজুমদারের লেখা অপদেবতা। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। তাহলে বাকিটা শোনা যাক। পরিবর্তনটা এতটা সূক্ষ্ম যে রুষার নজরে পড়তে বেশ কিছুদিন সময় লাগল। একদিন অরিন্দম অফিস ফেরত কুইকোটা বাজার থেকে একগাদা চিকেন পাকোড়া এনে হাজির।
চাওয়ানো দেখি কড়া করে, গরম গরম খেতে ভালোই লাগবে।
এত পকোড়া কে খাবে? আমার তো আজকাল আমিষের গন্ধে গা গুলায়। আমি বড় জোর 2 পিস, বাকি তো ফেলা যাবে।
ফেলা যাবে কেন, আমি খাবো।
রুষা প্রথমে এটাকে রসিকতা ভেবে বেজায় হাসল।
কি তুমি নাকি চিকেন পকোড়া খাবে? পারো বটে, যে ছেলে জন্মে অবধি মুরগির ডিমটুকু খায় না সে খাবে চিকেন। সত্যি বাবা,
আর কি মুশকিল, হাসছো কেন? না না, আমি দেখো আবার হাসে, আমি আমি সিরিয়াসলি বলছি। আরে গতকাল আমাদের অফিসে রণদীপ সবার জন্য পকোড়া এনেছিল, আমাকেও বললো খাবেন নাকি। আমি প্রথমে নানা করছিলাম, কিন্তু পরে বুঝলে গন্ধে এমন মজে গেলাম যে ওই 1 পিস খেতেই হলো। আর খেয়ে কি ভালো লাগলো কি বলবো, তখন তো আর যাওয়া যায় না, তাই আজকে নিজেই কিনে নিয়ে এলাম।
তাও ভালো, আমি তো কবেই তোমায় বলেছি আমার কথা তো কানে ঢোকে না। যাক বাবা, এতদিনে সুমতি হলো তবে।
সেই শুরু, কিন্তু তারপর থেকে অরিন্দম মুরগির মাংসে অদ্ভুত আসক্ত হয়ে পড়ল। প্রথমে হপ্তায় একদিন রবিবার, পরে অফিস ফেরতা প্রায় সে চিকেন নিয়ে ঘরে আসে, সপ্তাহে প্রায় 3-4 দিন। এদিকে রুষার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, মুখে একটা স্থায়ী ক্লান্তির ছাপ, রাতে ভালো ঘুম হয় না, চোখের নিচে হালকা কালচে ছায়া, রাতের দিকে পিঠে আর কোমরে ব্যথা বাড়ে, পাশ ফিরে শুতে গেলেই গর্ভের ভেতরে আর একটা প্রাণের নড়াচড়া টের পায় সে, কখনো হালকা কখনো আচমকা। মাঝে মাঝে মাথা ঘোরে, বিশেষ করে হঠাৎ উঠে দাঁড়ালে বুক ধরফর করে, শ্বাস নিতে একটু বেশি সময় লাগে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা কাজ করলে শরীর থেকে শক্তি দ্রুত ফুরিয়ে যায়, তখন সে চেয়ারে বসে পড়ে, হাত রাখে পেটের উপর, সেই স্পর্শে নিজেকে সামলে নেয়। মাংসের গন্ধে এখন তার গা গুলোয়। তবু অরিন্দমের কথা ভেবে সে তার জন্যই চিকেন রান্না করে, নিজে খায় না। আচমকা এখানে এসে অরিন্দমের এত আমিষের নেশা কেন হলো কে জানে। অবশ্য মানুষের স্বাদ বদলায়, তাই রুষা প্রথম প্রথম গা করেনি। দিন পনেরো যাবার পরে ব্যাপারটা আর একটু অদ্ভুত দিকে মোড় নিল। অরিন্দম এখন রোজ তিন বেলায় মুরগির মাংস খাচ্ছে, আর রুষা সম্পূর্ণভাবে মাংস ছেড়ে দিয়েছে। সেদিন পরিমাণে কিছু বেশি আনায় রুষা কিছুটা কাঁচা মাংস ফ্রিজে রেখে দিয়েছিল পরের দিন রাঁধবে বলে। পরদিন ফ্রিজ খুলে রুষা অবাক,
একি রে বাবা, আমি যে কাল রাতে
এক টুকরো মাংস আর নেই।
এই শোনো না, এদিকে একবার এসো তো।
কি হয়েছে?
কাল রাতে ফ্রিজে যে মাংসগুলো রেখেছিলাম সেগুলো কোথায় গেল?
কি মুশকিল, আমি কি করে জানবো? আমি কি রান্না বান্না করি নাকি?
বেশ চড়া গলাতেই উত্তর দিল অরিন্দম।
আরে এভাবে মেজাজ দেখিয়ে কথা বলছো কেন? কাল রাতে শোবার আগে রেখে গেলাম, আর সকালে দেখি নেই, তাই বললাম। বাড়িতে তো আর কেউ আসেনি, আর রক্ত মাখা কাঁচা মুরগি কে চুরি করবে? দেখো বাটিটা অবধি ঠিক আছে, মাংস নেই।
বাটিটা দেখেও বেশ অবাকই হল রুষা। মাংসটা ধুয়ে রাখা হয়নি, ফলে বাটিতে রক্ত লেগে থাকাটা স্বাভাবিক। কিন্তু গোটা বাটিটা এমনভাবে পরিষ্কার করা যেন সেখানে কোনো দিন কিছু ছিলই না, কেউ সেটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। অরিন্দম আর কথা বাড়াল না।
বাদ দাও বাদ দাও, তোমার এখন শরীর ভালো নেই জানি আমি, তোমার আর আমার জন্য মাংস রান্না করতে হবে না, ও আমি করে নেব।
তুমি পারবে?
পারবো না, হোস্টেলে থাকতে হাত পুড়িয়ে রান্না করতাম, এর এমন কি।
সেদিন অফিস থেকে ফেরার সময় অরিন্দমের অন্য দিনের চেয়ে একটু বেশি দেরি হল। সন্ধে পেরিয়ে যেতেও সে যখন ফিরল না, রুষা বেশ কয়েকবার তাকে ফোনে চেষ্টা করল। কিন্তু এই বাড়ির এই এক সমস্যা, যখন তখন টাওয়ার উবে যায়, আর তখনই রুষার চোখে পড়ল গেট পেরিয়ে অরিন্দমের বাইক ঢুকছে। বাইকের পিছনে কি একটা ঝোলানো, একটা জ্যান্ত মুরগি, পা দুটো দড়িতে বাঁধা, শরীরটা উল্টো হয়ে ঝুলছে, মাঝে মাঝে সে ডানা ঝাপটাচ্ছে, ঠোঁট খুলে কিচির মিচির শব্দ করছে। অরিন্দম আগে তো কখনো এমনটা করেনি, সাধারণত দোকান থেকে কাটা মাংস এনে দেয়। আজ হঠাৎ কি হল? বাড়িতে ঢুকে অরিন্দম প্রথমে বাইক থেকে মুরগিটা নামাল, তারপর চুপচাপ ঘরে ঢুকে জামা কাপড় বদলাল, খালি গায়ে গামছা জড়িয়ে বেরিয়ে এল। এই দৃশ্যটার সঙ্গে রুষার পরিচিত অরিন্দমের কোনো মিল নেই, সে আর চুপ করে থাকতে পারল না।
কি আশ্চর্য, তুমি এটা আবার কি শুরু করলে বলো তো? মুরগি তো দোকানেই কেটে দেয়, বাড়িতে এনে কাটার কি আছে?
অরিন্দম প্রশ্নটা আগেই আন্দাজ করেছিল, কোনো বিরক্তি ছাড়াই বলল,
বাড়ি না, ওই তুমি বুঝবে না, বুঝলে? মানে কি হয়, ওদের ছুরিটা কেমন কে জানে, তারপর যেখানে কাটে বুঝলে, সেই কাঠি কদিন ধরে, ও সব আনহাইজিনিক, তার চেয়ে বাড়ি নিয়ে এসে কেটে খাওয়া অনেক অনেক স্বাস্থ্যকর, অনেক ভালো, বেটার, গুড ফর হেলথ, ভালো।
এই যুক্তিটা রুষার খুব খেলো লাগল, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, ভয়ানক গন্ডগোল, কিন্তু সে চেষ্টা করেও সেটা ধরতে পারছে না। অরিন্দমের গলায় অদ্ভুত একটা নিশ্চিন্ত ভাব, কোনো কথা না বলে বাড়ির পিছনের বাগানে গিয়ে সে কলা গাছের একটা বড় পাতা কাটল। পাতাটা ধুয়ে মাটির ওপর পাতা বিছিয়ে ক্ষিপ্র হাতে মুরগিটার গলা কেটে ফেলল হাতের ধারালো ছুরি দিয়ে। কোনো দ্বিধা নেই, কোনো অস্বস্তি নেই। তারপর খুব যত্ন করে মুরগির ছাল পালক ছাড়িয়ে সেই কলা পাতার উপরে মুরগির টুকরোগুলো সাজানো হল। রুষা দূরে দাঁড়িয়েছিল, চোখ সরাতে চাইছিল কিন্তু পারছিল না। কাজ শেষ হলে অরিন্দম হাত ধুয়ে ঘরে ঢুকল। রান্নাঘরে ঢুকে সর্ষে তেলের বোতল খুলে তেল ঢালল কড়াইয়ে, পেঁয়াজ কুচো, রসুন বাটা, আদা সবকিছু সে নিজে হাতে কেটে প্রস্তুত করল। কড়াইয়ে তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁঝালো গন্ধটা ছড়িয়ে পড়ল চারিদিকে। গন্ধে রুষার মাথা ঝিমঝিম করে। কিন্তু অরিন্দম এক অন্য দুনিয়াতেই আছে। সে খুব মন দিয়ে মাংস রান্না করে চলেছে, মাঝে মাঝে খুন্তি নাড়িয়ে, মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে। তার চোখে মুখে অদ্ভুত এক তৃপ্তির ছাপ। কিছু মাংস রান্না করে বাকি কাঁচা মাংস প্লাস্টিকের পাত্রে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিল অরিন্দম, খুব গোছানো ভাবে। রুষা তখনও কিছু বলল না, কিন্তু তার ভেতরে একটা অস্বস্তি জমে রইল। শুধু মুরগি কাটার ব্যাপারটাই তো নয়, অরিন্দমের আচরণ, তার যুক্তি, তার চোখের শান্ত ভাব, সব মিলিয়ে একেবারে একটা অচেনা নতুন অনুভূতি। মনে হল এই ঘরের ভেতরে শুধু মাংস না, নতুন কিছু একটা ঢুকেছে। সেদিন রাতে রুষার ঘুম ভেঙে গেল, রোজই যায়, তলপেট টনটন করছে, টয়লেটে যেতে হবে। পাশে তাকিয়ে দেখল অরিন্দম বিছানায় নেই। উঠে প্রথমেই টয়লেটের দিকে গেল রুষা। টয়লেটের দরজা বাইরে থেকে বন্ধ। টয়লেট সেরে ঘরে ঢুকে দেখে তখনও বিছানা খালি। কোথায় গেল অরিন্দম? রান্নাঘরে মৃদু একটা আলো জ্বলছে, হলদে আলো। আলোটা ফ্রিজ থেকে আসছে, ফ্রিজের ডালা খোলা। সেই অদ্ভুত আলোয় অরিন্দমের মুখটা একেবারে অচেনা লাগছিল, গালের চামড়া অস্বাভাবিকভাবে টান টান, ঠোঁটের কোণে লালচে আর্দ্রতা, কষবে লালা ঝরছে। ফ্রিজের ভেতরে হাত ঢুকিয়ে অরিন্দম কি একটা গোগ্রাসে খাচ্ছে। রুষা চুপি চুপি খানিক এগোতেই অরিন্দম চমকে পিছন ফিরে তাকাল। চোখে মুখে একটা বিহ্বল ভাব। ফ্রিজের হলুদ আলো ছায়ায় অরিন্দমকে কেমন ভুতুড়ে লাগছে।
অরিন্দম, খোলো দেখি।
অরিন্দম ফ্যাল ফ্যালে চোখে চেয়ে রইল তার দিকে, যেন কথাটার মানেই বুঝতে পারছে না।
মুখ খোলো বলছি অরিন্দম।
গলা কাঁপছিল রুষার, তবু সে জেদ ছাড়ল না। অরিন্দম চোখ নামাল না, তাকিয়েই রইল। তার গাল দুটো খাবারে ভর্তি হয়ে ফুলে রয়েছে, চোখ দুটো বিস্ফারিত, যেন কোনো অপরাধ করে ধরা পড়েছে। শুধু নিচের চোয়াল অজান্তেই উপর নিচ করে চিবিয়ে চলেছে কি একটা। দাঁতের ফাঁকে কিছু একটা ঘষা খাচ্ছে, আর সেই কিচকিচে শব্দটা রুষার কানে কাঁটার মতো বিঁধছে। প্রায় দৌড়ে অরিন্দমের কাছে গেল রুষা।
মুখ খোলো দেখি কি খাচ্ছ তুমি।
জেদি বাচ্চার মতো চোয়াল বন্ধ করে রাখল অরিন্দম। রুষা তাকাল খোলা ফ্রিজের দিকে, কাঁচা মাংসের পাত্রটার ডালা খোলা। বিস্ময় কাটতে না কাটতে কটাস করে একটা শব্দ, হাড় চেবানোর। অরিন্দমের কষবে এক টুকরো হাড় সমেত কাঁচা মাংস মাটিতে পড়ে গেল।
তুমি তুমি এটা কি করছ?
অরিন্দম কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে ঠোঁট মুছল হাতের পিঠ দিয়ে। সেই হাতেও এখন লেগে আছে কাঁচা রক্তের দাগ। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে ফ্রিজের ডালাটা বন্ধ করে দিল। কিছুই হয়নি এমন ভাব।
খিদে পেয়েছিল তাই খেতে ইচ্ছে করল।
স্বরটা শুনে রুষার আরো ভয় লাগল। এত শান্ত, এত নির্লিপ্ত, এত গম্ভীর স্বর অরিন্দমের কখনো ছিল না।
তাহলে কাঁচা মাংস?
এই প্রশ্নের কোনো উত্তর এলো না। অরিন্দম পাশ কাটিয়ে বেডরুমের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটার ভঙ্গিতেও কি যেন বদলে গেছে। পা দুটো ফেলছে থপ থপ করে ভারী ভাবে, দুই হাত দুই পাশে ঝুলছে আদিম পশুদের মতো।
অরিন্দম, অরিন্দম দাঁড়াও!
কিন্তু অরিন্দম থামল না, যন্ত্রচালিতের মতো হেলে দুলে হেঁটে বেডরুমে ঢুকে আলো নিভিয়ে দিল। দরজাটাও আধ খোলা রইল, ভেতর থেকে কোনো শব্দ নেই। রুষা রান্নাঘরেই দাঁড়িয়ে রইল, বুকের ভেতর হৃৎস্পন্দন এত জোরে হচ্ছে যে নিজের কানে শুনতে পাচ্ছে সেটা। সে আবার ফ্রিজের দিকে তাকাল, ডালা খুলল ধীরে। ভেতরে রাখা পাত্রটা প্রায় ফাঁকা, যেখানে সকালে গোটা মুরগির টুকরো ছিল সেখানে এখন শুধু কিছু ছেঁড়া চামড়া আর রক্ত লেগে থাকা হাড় পড়ে আছে। হাড়গুলোতে দাঁতের দাগ। ফ্রিজ বন্ধ করতেই পেছন থেকে একটা আওয়াজ এলো, খুব হালকা। রুষা ঘুরে তাকাল, বেডরুমের দরজার ফাঁক দিয়ে অরিন্দমের চোখ দুটো দেখা যাচ্ছে। সে চোখ দুটো বেডরুমের অন্ধকারের মধ্যে সাদা দুটো বিন্দুর মতো জ্বলছে। অরিন্দম তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে।
আমার পাশে এসে শুয়ে পড়ো।
অরিন্দমের কণ্ঠে কোনো বিরক্তি নেই, রাগ নেই, আবেগ নেই, একেবারে যান্ত্রিক গলা। রুষা কিছু বলতে পারল না, গলা দিয়ে কোনো শব্দ বেরোল না।
এসো আমার পাশে, এসো ঘুমিয়ে পড়ো, রাত জাগলে তোমার শরীর খারাপ হবে, পেটের বাচ্চার ক্ষতি হবে।
রুষা ধীরে ধীরে বেডরুমের দিকে পা বাড়ালো। চারিদিকে কেউ কোথাও নেই, তার নিজের বিছানায় যে শুয়ে আছে তার জীবনের সবচেয়ে ভরসার পুরুষ, তাকে এত অচেনা লাগছে কেন? প্রতিটা পা ফেলতে ভয় লাগছিল। অরিন্দম আবার শান্ত গলায় বলল,
এমনটি আর কোনোদিন করো না, ঠিক আছে?
বলেই উল্টো দিকে পাশ ফিরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। অরিন্দমের নাক ডাকছে, শ্বাস প্রশ্বাস ভারী কিন্তু নিয়মিত নয়। রুষা দুজনের মাঝে একটা পাশবালিশ রেখে শুয়ে পড়ল, কিন্তু আলোটা জ্বালিয়ে রাখল। অরিন্দমের দিকে পিঠ করে আকাশ পাতাল ভাবতে লাগল সে। হঠাৎ অনুভব করল অরিন্দমের উষ্ণ শ্বাস তার ঘাড়ের কাছে। খুব কাছে, অথচ সে তো শুয়ে আছে পাশ ফিরে। রুষা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাল। অরিন্দমের নাক ডাকছে আগের মতোই, কিন্তু সে ফিরে আছে রুষার দিকে। মাঝের পাশবালিশ অদৃশ্য, অরিন্দমের চোখ খোলা, কিন্তু তাতে চোখের মণি দেখা যাচ্ছে না। সাদা চোখে সে তাকিয়ে আছে তার দিকেই। জড়ানো গলায় অরিন্দম জিজ্ঞেস করল, রুষার গলা শুকিয়ে গেল, মাথা নাড়ার শক্তিও আর অবশিষ্ট নেই।
অরিন্দম ধীরে ধীরে হাত বাড়াল। এদিকে তার শরীর ঘুমন্ত, নাক ডাকছে আগের মতোই। অরিন্দমের আঙুলগুলো রুষার গাল স্পর্শ করল, সেগুলো ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। ধীরে ধীরে সে আঙুল মাকড়সার দাঁড়ার মতো কিলবিল করে বয়ে চলল রুষার গাল থেকে ঘাড়ে, ঘাড় থেকে বুকের কাছে। মনে হল ওগুলো শুধু ছুঁয়ে দেখছে না, গুনছে। তার হাড়, তার শিরা, তার শরীরের ভেতরের দুর্বল জায়গাগুলো, ঠান্ডা আঙুলগুলো পেটের দিকে নেমে স্থির হল। রুষার বুকের ভেতর নিঃশ্বাস জমে আছে, অথচ বাতাস ঢুকছে না। মনে মনে সাহস সঞ্চয় করে সে এক ঝটকায় হাতটা সরিয়ে দিল পেট থেকে। আর তারপরেই অরিন্দম আবার পাশ ফিরে আগের মতোই ঘুমিয়ে পড়ল। সারা রাত জেগে রইল রুষা। এই ঘরে, এই বিছানায় সে প্রথমবার সত্যি একা অসহায় বোধ করল। যদিও সে রাতে আর কিছু ঘটেনি। পরদিন সকালে না খেয়ে অফিসে বেরিয়ে গেল অরিন্দম। প্রথমে রুষা ভাবল মামাকে ফোন করে সব জানায়, তারপর দেখল তাতে মামার দুশ্চিন্তা বাড়ানো বাদে কোনো লাভ হবে না। রুষার কাছে সন্দীপনের ফোন নাম্বার ছিল, অগত্যা তাকেই ফোন করল। কোনো ভনিতা না করেই সোজা কাজের কথায় এল রুষা।
হ্যালো ভাই, একটা কথা জানার জন্য ফোন করেছিলাম, যদি কিছু মনে না করো।
না না না, সে কি বলুন না।
আসলে ব্যাপারটা এতটাই পার্সোনাল, ইদানিং তোমার দাদার মধ্যে কি কোনো চেঞ্জ দেখেছো?
চেঞ্জ? কিরকম চেঞ্জ বলুন তো।
মানে হাবে ভাবে, চাল চলনে।
আপনি কি দাদাকে সন্দেহ করছেন নাকি বৌমণি? আরে উনি এমন লোকই নন, অফিসে আসেন, চুপচাপ মাথা গুঁজে নিজের কাজ করেন, তারপর চলে যান। এমন এফিশিয়েন্ট ওয়ার্কার আমাদের অফিসে খুব কমই আছে। অনেকেই আছেন যারা অফিসের মহিলাদের সঙ্গে ফ্লার্ট করেন, তবে অরিন্দমদা তেমন মানুষই নন। আপনাকে কে কি বলল?
রুষা বুঝল সন্দীপন গোড়াতেই ব্যাপারটা বুঝতে ভুল করছে, আর তাকে বোঝাতে গেলে সে রুষাকে বদ্ধ উন্মাদ ভাববে। তাই সে কথা ঘুরিয়ে বলল,
আচ্ছা একটা কথা বলছি, তোমার শ্বশুর মশাই কিভাবে মারা গেছিলেন?
সঙ্গে সঙ্গে সন্দীপনের গলা বদলে গেল। এতক্ষণের হাসি খুশি লোকটা মুহূর্তে সতর্ক হয়ে জিজ্ঞেস করল,
কেন, এই কথা কেন জিজ্ঞেস করছেন? কেউ কি আপনাকে কিছু বলেছে?
আরে না না, এমনি।
না না, এমনি তো হতেই পারে না। কে বলেছে? নিশ্চয়ই দীপালিদি। দেখুন বৌমণি, যে যাই বলুক, আমার শ্বশুর একেবারে স্বাভাবিকভাবেই মারা গেছিলেন, ন্যাচারাল ডেথ। আমি আপনাকে ডাক্তারের সার্টিফিকেটও দেখাতে পারি। যে আপনাকে যাই বলুক তাতে আপনি কান দেবেন না, সব সালা। সরি বৌমণি, আসলে আসলে সব করে চুকলি বাজ। এই দীপালিদিকে আমি আপনাদের কাছে কাজ দিলাম, আর সেই কিনা। যাকে, আপনি আর কিছু বলবেন কি?
না না না, ঠিক আছে, থ্যাংক ইউ।
আর কিছু বলার ছিল না, রুষা ফোন রেখে দিল। এবার ওকে আর একটা ফোন করতেই হবে, ইচ্ছে না থাকলেও কোনো উপায় নেই।
হ্যালো দীপালিদি, আমি রুষা দিদি বলছি।
হ্যাঁ দিদি, বুঝেছি, আপনার নম্বর তো সেভ করা আছে, বলুন বউ দিদি। হ্যাঁ, তবে আমি আর কাজ করতে পারবো নি, আমি অন্য জায়গায় কাজ নিয়েছি।
না না, কাজ নয়, অন্য একটা বিষয় বলছি। একবারটি এই বাড়িতে আসতে পারবে গো? আজকে দুপুরে ওই দুটো আড়াইটে নাগাদ খুব দরকার। এসো না গো, আমি তোমায় ১০০টা টাকাও দেব।
দুপুরে খাওয়া দাওয়া সেরে দীপালির অপেক্ষায় বসে রইল রুষা। ৩:৩০ নাগাদ দীপালি এলো। নিজের ঘরে খাটে বসিয়ে খুব নরম ভাবে জিজ্ঞেস করল রুষা,
আচ্ছা দিপালি দি, একটা কথা জিজ্ঞেস করি, এই বাড়ির মেসোমশাই মারা গেলেন কিভাবে?
দিপালি এবার একটু সতর্ক হয়ে উঠল।
কেন দিদি, কিছু হয়েছে?
না না না, কিছু না, এমনি, বলো না।
আপনাকে কেউ কিছু বলেছে?
আরে না না, কে কি বলবে, সেদিন তোমার দাদাবাবু বলছিল এই বাড়িতেই হয়তো উনি মারা গেছেন। আমি বললাম না না, নিশ্চয়ই হাসপাতালে, এই নিয়ে তর্ক, তা সত্যিটা কি জানার জন্য?
দীপালি বিশ্বাস করল বলে মনে হল না, একটু যেন ইতস্তত করেই বলল,
আগে দাদাবাবুই ঠিক, মেসোমশাই এই বাড়িতেই মারা গেছিলেন, আপনারা যে ঘরে ঘুমন সেখানে মেসোমশাই তো ডিভোর্সি ছিলেন, বউ আর মেয়ের সঙ্গে তেমন বনত না বলে একাই এত বড় বাড়িতে থাকতেন, আর সারাদিন দরজা বন্ধ করে কি সব করতেন, মেন দরজার চাবি আমার কাছেই থাকত। আমি তো ওর লাশটা প্রথম দেখতে পাই।
কি বলছো?
হ্যাঁ বলেছিলাম না, মেসোমশাইয়ের দরজা ভেতর থেকে বন্ধ থাকত রোজ, কিন্তু সেদিন ছিল না। সকালে এসেই দেখি দরজা হাট করে খোলা, উনি খাটে শুয়ে আছেন, না 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 শুয়ে না, পড়ে আছেন, শরীরটা শক্ত যেন কাঠের পুতুল, দুটো চোখ কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে আর সাদা অংশটা ফুলে আছে। আমি বল, আমার মনে পড়ে যাচ্ছে, আমি ভয়ে চিৎকার করে উঠেছিলাম, আর তখনই তার মুখের দিকে তাকিয়ে মনে হল যেন তিনি হাসছেন, কিন্তু সে হাসি মানুষের হাসি নয়, ঠোঁট দুটো অদ্ভুত ভাবে বাঁকানো, আর দাঁত একটু দেখা যাচ্ছে, এমন একটা হাসি যেন মরার আগে তিনি কোনো ভয়ঙ্কর মজা দেখেছেন, আর সেই মজাটার কথা আমাকে বলতে চান। আমি ভয়ে চেঁচিয়ে লোক জড়ো করি, পুলিশ দিদিমণিকে খবর দেয়, ডাক্তার অবশ্য বলেন ইষ্টকে মারা গেছেন, কিন্তু
আচমকাই থমকে যায় দীপালি। প্রসঙ্গ বদলাবার জন্য রুষা বলে,
আচ্ছা আরেকটা কথা, সেদিন যে বলছিলে না খুনি বুনিকে তাড়ালে কি যেন হয়, সেটা আরেকবার বলো তো।
বলতে আর দিলেন কই বৌদিতে, আপনি তো শুনলেনই না। আচ্ছা দেখছি।
একবার চারদিকে তাকিয়ে দেখল দীপালি,
খুনি বুনিকে তো তাড়িয়েই ছেড়েছেন, আর বলে লাভ কি?
তবু বলো না।
কেন দিদিমণি, কিছু হয়েছে? সত্যি করে বলুন তো।
না না, কি আবার হবে, আমি এমনি জানতে চাইছি, তুমি বলো।
আপনি পোয়াতি মেয়ে মানুষ বউ দিদি, কি আর বলবো, আর আমি বেশি কিছু জানিও না, যতটুকু মেসোমশাইয়ের মুখে শুনেছি। আসলে কি বলুন তো, খুনি বুনিও তো মেয়ে, কিন্তু ওদের কেউ বিয়ে করে না, ওদের বাচ্চা কাচ্চা নেই, ওদের বাহন হল নেড়ে কুকুর, কেউ ওদের তাড়ালে ওরা বাড়ির পুরুষ মানুষকে লোভ দেখিয়ে বশ করে, বিশেষ করে যারা মনে মনে ফাঁকা, যাদের সংসারে কথা কমে গেছে, চোখে ঘুম কম আর মাথায় চিন্তা বেশি। কোনি বনে প্রথমে তার স্বপ্নে আসে, স্বপ্নে তারা কিছু চায় না, শুধু কথা বলে, দিনের বেলায় সেই পুরুষ লোকটা বদলে যেতে থাকে, সে চুপচাপ হয়ে যায়, আগের মতো কাজে মন বসে না, বাড়িতে থাকলেও মনে হয় সে যেন বাইরে কোথাও আছে, কেউ কিছু বললে সে শোনে না, লোকে বলে বশ হয়েছে, কুনি বুনি নিজেরা কিছু করতে পারে না, তাই তারা বশ করা পুরুষটাকে ব্যবহার করে, সে নিজেও জানে না সে কি করছে, খুনি বুনি তার মাথার দখল নিয়ে তাকে দিয়ে কাজ করায়, তার মুখ দিয়ে নিজেদের খিদে মেটায়। বস পুরো হলে খুনি বুনির কাজ একটাই, পোয়াটি মেয়ে মানুষের গন্ধ ওরা দূর থেকে পায়, যেমন নদীর ধারে শিয়াল মরা মাছের গন্ধ পায়। পুরুষ মানুষ পুরো বসে এসে গেলে কুনি বুনি তার মুখ দিয়ে পোয়াটি মেয়ে মানুষের বাচ্চাকে খেয়ে নেয়। এখনো সময় আছে বৌদিদি, বাবু থাক, আপনি এ বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান, কুনি বুনি আপনার মঙ্গল করবে না।
যাবার সময় টাকা দিতে চাইলেও মিলল না দীপালি, শুধু বারবার রুষাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলল। রুষা বুঝতে পারছিল না কি করবে, এই সামান্য কারণে বাড়ি ছেড়ে যাওয়াটা নিজের কাছেই খুব বোকা বোকা লাগছে, আবার গত কয়েকদিন যা হয়ে চলেছে তার ব্যাখ্যা সাধারণ বুদ্ধিতে পাওয়া যায় না। অরিন্দম কি পাগল হয়ে গেল? বিয়ের পর থেকে এই প্রথমবার অরিন্দমের কাছ থেকেও নিজেকে সুরক্ষিত মনে হচ্ছিল না, বরং অদ্ভুত একটা ভয় করছিল গোটা শরীর জুড়ে। সেই রাতের পর প্রায় দিন পনেরো কেটে গেছে, অরিন্দমের পরিবর্তন এবার বেশ চোখে দেখা যাচ্ছে। চিরটা কাল ক্লিন শেভড থাকা অরিন্দমের গাল ভরা দাড়ি গোঁফ, মাথায় তেল না দেওয়ায় চুল উস্কো খুস্কো, নখ বড় হয়েছে, নখের কোণে ময়লা জমা, স্নান করা একেবারে বন্ধ করে দিয়েছে। তবে এসব কিছুই না, সবচেয়ে বেশি বদলেছে অরিন্দমের গলার স্বর। রুষা অরিন্দমের মুখেই শুনেছে কলেজে থাকতে সে নাকি আবৃত্তি আর শ্রুতি নাটকে চ্যাম্পিয়ন ছিল, দুবার ইউথ ফেস্টে প্রথমও হয়েছে। অবিশ্বাস করার কোনো কারণ নেই, অরিন্দমের মতো সুকণ্ঠ রুষা খুব কমই শুনেছে, কিন্তু ইদানিং সেই গলাটাও বদলে গেছে। সেই ভারী গম্ভীর গলা ভেঙে মাঝে মাঝে এক অদ্ভুত স্বর তাঁর গলা দিয়ে বেরোয়, সরু, চেরা চেরা, তীক্ষ্ণ। রুষা একদিন আর থাকতে না পেরে অরিন্দমকে জিজ্ঞেস করল,
এই তোমার গলার কি হলো বলো তো? মাঝে মাঝে গলার স্বর এরকম বদলে যাচ্ছে কি করে, ডাক্তার দেখাবে?
অরিন্দম পিছন ফিরে কি যেন একটা করছিল, না ঘুরেই বলল,
আমার কিছুই হয়নি, আমার কিছু হবে না, আমি ঠিক আছি।
গলার স্বর এবার আরো তীক্ষ্ণ, এতক্ষণে সঠিক শব্দটা মাথায় এলো রুষার, মেলি। অরিন্দমের গলা ধীরে ধীরে বদলে মেয়েদের মতো হয়ে যাচ্ছে, এদিকে অরিন্দম ছড়ার মতো বলেই চলেছে, রুষা আর সহ্য করতে পারল না, অরিন্দমের কাছে গিয়ে জোরে জোরে তাকে ঝাঁকাতে
লাগল।
এবার আর তার চোখের জল বাধা মানল না, বলা মাত্র কল দেওয়া পুতুলের মতো অরিন্দম চুপ করে গেল। রুষা অরিন্দমকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগল, অরিন্দম বাধা দিল না, আবার কোনো আবেগও দেখাল না। রুষা অনুভব করল অরিন্দমের হাত ধীরে ধীরে নেমে আসছে তার স্ফীত পেটের দিকে, হাতটা যেন সময় মেপে প্রদক্ষিণ করছে নাভির চারপাশ, শুধুমাত্র স্পর্শেই চিনে নিতে চাইছে ভেতরের বেড়ে ওঠা সন্তানকে। সেই স্পর্শের মধ্যেই এমন কিছু ছিল যে রুষা চমকে সরে দাঁড়াল। অরিন্দম কিছু বলল না, শুধু সেই অচেনা গলায় বলে উঠল,
সব ঠিক হয়ে যাবে রুষা, আমি সব ঠিক করে দেব।
অফিসে যাওয়া প্রায় পুরোটাই বন্ধ করে দিল অরিন্দম। এখন সারা দিন ঘরে মোটা পর্দা টাঙিয়ে বসে থাকে, মাথার চুলে জট, গায়ে বিকট গন্ধ। রুষা অনেক আগেই শোবার ঘর আলাদা করে নিয়েছে, অরিন্দম অবশ্য তাতে কিছু আপত্তি করেনি। আপত্তি করলেও রুষা শুনত না। অরিন্দম দিনের আলোয় অস্বস্তিতে থাকে, বারান্দায় বেরোয় না, চোখ কুঁচকে রাখে।
তোমার কি আবার চোখেরও সমস্যা হলো নাকি গো?
অরিন্দম জবাব দেয়নি। এর মধ্যেই একদিন সন্দীপন ফোন করল।
বৌমনি, দাদা ঠিক আছেন তো? অফিসে আসছেন না, আমাদের বড় সাহেব জিজ্ঞাসা করছিলেন।
রুষা এবার কেঁদে ফেলল।
একদম ভালো নেই ভাই, তোমরা একদিন এসো না, আমার মনে হয় তোমার দাদার মাথা তো একেবারে খারাপ হয়ে গেছে।
কেন, কি হয়েছে?
রুষা যা যা হয়েছে পর পর বলে গেল। সন্দীপন একটু ভেবে বলল,
তাহলে তো চিন্তার কথা, দেখি আমি এই উইকেন্ডে পারলে একবার যাব, আর না থাক বাদ দিন।
কি হলো নানা, কি হয়েছে বলো।
মানে এই অবস্থায় আপনাকে জানালে আপনি আরো টেনশন করবেন।
না বললে আরো করব, বলো তুমি।
মানে বলছি কি বৌমনি, দাদা কি রাতে আপনার পাশেই ঘুমায়?
ঠিক এই প্রশ্নটা রুষা আশা করেনি, সে উল্টে প্রশ্ন করল,
কেন বলো তো?
আপনি শুনেছেন নিশ্চয়ই, অফিসের লাগোয়া আমার বাড়ি, আর বাড়ির পেছনেই একটা মুরগির খামার আছে। গতকাল রাতে সেই খামারে শুনি মুরগিরা সবাই একসঙ্গে চিৎকার করছে, ওই সাধারণ মুরগির ডাক না, এই যেন গলা ফেটে যাওয়া প্রাণ বাঁচানোর জন্য ছটফট করা এক বিকট শব্দ। চিৎকারটা কয়েক মিনিট চলল, তারপর থেমে গেল। এতটাই হঠাৎ থামলো যে মনে হলো কেউ তাদের মুখ চেপে ধরেছে। আমি জানালার দিকে তাকালাম, বাইরে জ্যোৎস্না ছিল না, ঘন অন্ধকার, শুধু খামারের মধ্যে হাই পাওয়ারের বাল্ব চলছিল। আর ঠিক তখনই দেখলাম সেই খাঁচার পাশে একটা মানুষের ছায়া, ছায়াটা যেন টিনের চালার পাশে একটানা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আবার শব্দ হলো, এবার কিন্তু মুরগির চিৎকার না, খাঁচার বাঁশের গায়ে ঠোকাঠুকি, কেউ খাঁচাটাকে খোলার চেষ্টা করছে। আমি প্রাণপণে চোর চোর বলে চিৎকার করলাম, আর তখনই দেখলাম একটা মানুষ, মানে মানুষের মতো দেখতে একজন, কুকুরের মতো চার পায়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছে।
এটুকু বলেই চুপ করে গেল সন্দীপন। বাধ্য হয়েই রুষা জিজ্ঞেস করল,
কিন্তু এই গল্প তুমি আমাকে কেন শোনাচ্ছ?
সন্দীপন খানিক চুপ থেকে বলল,
জানি না বৌমনি, কিভাবে আপনাকে ব্যাপারটা বলবো। সেই খামারের বাইরে রাস্তায় একটা বিরাট হ্যালোজেন লাইট আছে, তাতে এক ঝলক আমি ওই লোকটার মুখ দেখেছি, অবিকল অরিন্দমদার মতো দেখতে।
কি বলছো তুমি?
আপনি চিন্তা করবেন না বৌমনি, হয়তো আমার চোখের ভুল, আমি দেখি গিয়ে আপনার সঙ্গে দেখা করে সামনে বসে কথা বলবো, আজ রাখি। হ্যাঁ,
ফোন কেটে পিছনে ফিরতেই রুষা এতটাই চমকে গেল যে তার হাতের মোবাইল পড়ে গেল মাটিতে। একেবারে বেড়ালের মতো নিঃশব্দে অরিন্দম এসে দাঁড়িয়েছে তার পেছনে। সরু মেয়েলি গলায় অরিন্দম বলল,
তোমাকে না ডাক্তার বলেছে মোবাইল থেকে দূরে থাকতে, আমাদের বাচ্চার ক্ষতি হবে, তো আজ থেকে তোমার মোবাইল বন্ধ।
বলে মোবাইলটা মাটি থেকে তুলে নিজের জামার পকেটে পুরে নিল অরিন্দম। রুষার হাত পা সব যেন শিথিল হয়ে গেছে, সে মৃদু প্রতিবাদটুকুও করতে পারল না। অরিন্দম ছোট মেয়েদের মতো মাথা দোলাতে দোলাতে আর ছড়া কাটতে কাটতে পাশের ঘরে চলে গেল। রুষার মনে হল অরিন্দম না, যেন কোনো কিশোরী মেয়ে গুনগুন করে পাশের ঘর থেকে বলে চলেছে, রুষা আর সহ্য করতে পারল না। কোনো মতে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে দরজা সশব্দে বন্ধ করে দিল। সেই রাতে রুষার ধূম জ্বর এল। রুষা ঠিক করল পালাবে, যা ইচ্ছে হয়ে যাক তাকে পালাতেই হবে। কিন্তু পালাবে কিভাবে? সেদিনের পর থেকে অরিন্দমের পাগলামো আরো বেড়েছে। অরিন্দম ঘর থেকে একেবারেই বেরোয় না। রুষার মোবাইলটাও কোথায় লুকিয়ে রেখেছে কে জানে। গত দুদিন রুষা শুধু ঘরে জমানো শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছে। বেডরুম থেকে বেরোতে ভয় হয়, পাছে অরিন্দম কিছু করে বসে। আজকাল অরিন্দম একা একা কথা বলে, দিনের বেশিরভাগ সময় দেওয়ালের দিকে মুখ করে বসে থাকে আর বিড়বিড় করে। তবে রুষা খেয়াল করেছে, রাতে কাঁচা মুরগির মাংস খাবার পর অরিন্দম কেমন যেন নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ে। বেশিক্ষণের জন্য নয়, বড় জোর আধ ঘন্টা। রুষা পা টিপে টিপে তার কাছে গিয়ে দেখেছে, সে সময় অরিন্দম একেবারে অন্য মানুষ। মুখে এক অদ্ভুত প্রশান্তি, ঘুমটাও ভাঙে অদ্ভুতভাবে। অরিন্দমের শরীরে একটা ঝাঁকুনি দিতে থাকে, মুখ দিয়ে গু গু শব্দ বেরোয়, মনে হয় কোনো ভয়ানক দুঃস্বপ্ন দেখছে। তারপরে বিকট চিৎকার করে সে উঠে বসে। ওই আধ ঘন্টায় রুষার পালাবার সময়। সেদিন অরিন্দম বাইরে বেরিয়েছিল, বেরোবার সময় দরজায় বাইরে থেকে তালা মারতে বলেনি। সে ফিরে এলে রুষা দেখল অরিন্দম কোথা থেকে যেন দুটো কুচকুচে কালো মোরগ নিয়ে এসেছে। মোরগ দুটোর পায়ের কাছে দড়ি দিয়ে বাঁধা, সেগুলো মাঝে মাঝেই ডেকে উঠছে। রুষা এদের জাত চেনে, কড়কনাথ। দেহ কালো, মাংস কালো, এমনকি রক্ত কালো। রুষা শোবার ঘরে দরজা অল্প খুলে দেখতে লাগল অরিন্দম ঠিক কি করে। তবে আজ একটু অন্য রকম হল। রোজের মতো অরিন্দম আর পিছনের বাগানে এগুলোকে কাটতে যাচ্ছে না। উঁকি মেরে দেখল ঘরের মধ্যেই আজ মোরগের বলি হবে। কিন্তু আজ যেন মোরগ দুটো একটু বেশি চেঁচাচ্ছে আর চেঁচিয়েই যাচ্ছে, কিছুতেই থামছে না। প্রতিদিন যেমন দু একটা ডাক ছেড়ে জবাই করার পর চুপ করে যায়, আজ কিন্তু তেমন না। কি হলো আবার? ডাক যেন চরম আর্তনাদে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ছে। রুষার সবকটা স্নায়ুকে অবশ করে দিচ্ছে সেই আওয়াজ। এদিকে সন্ধে হয়ে এসেছে, কিন্তু কিছু আলো তখনও অবশিষ্ট আছে। সেই আলোতেই রুষা দেখতে পেল একটা মোরগ পা বাঁধা অবস্থায় একধারে নির্জীবের মতো পড়ে আছে, অন্যটা তীব্রভাবে ডানা ঝাপটানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। এক হাতে তার দুটো ডানা আর অন্য হাতে ঘেঁটিটা ধরে একের পর এক কামড় বসিয়ে চলেছে অরিন্দম। তার ঠোঁট, গাল আর নাকের এক অংশ কালো রক্তে মাখা। চোয়ালের চাপে সে মোরগটার নলি ছিঁড়ে দিয়েছে। মোরগটা তীব্র এক চিৎকার করে উঠল। তারপর সেই চিৎকার ভেঙে ভেঙে কেমন যেন ঘর ঘর শব্দে বদলে গেল। ততক্ষণে অরিন্দবের দাঁত মুরগির মাথাকে দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। তার মুখ ভরা কালো কালো পালক, মুন্ডুহীন মোরগটার ডানাগুলো বাতাসে অসহায়ভাবে ছটফট করছিল। তখনও পায়ের নোক হাওয়াতে অদৃশ্য আঁচড় কাটছিল। আরো এক কামড়, এবার হাড় ভাঙার শব্দ শোনা গেল, একটা শুকনো কট করে ওঠা শব্দ। কিন্তু এসব কিছুই নয়। রুষা চমকে উঠল যখন মুখ ভরা পালক আর মাংস চিবোতে চিবোতে অরিন্দম কথা বলতে লাগল, তবে একই সঙ্গে দুরকম গলায়, যেন তার মধ্যে দিয়েই দুজন কথোপকথন চালাচ্ছে। প্রথম গলাটা সরু, কিশোরী মেয়েদের মতো। তারপরই আরেকটা গলা,
উঠলাম না তোকে, তোকে একা ছাড়ে, এ ঘরটা তো আমাদের দুজনের।
অরিন্দমের চোখের মণি দুটো বড় বড়, যেন এক্ষুনি চোখের কোটর থেকে ফেটে বেরুবে। মুখে বিকট একটা হাসি, যেন কেউ হাসতে চাইছে না, তবে জোর করে তার ঠোঁট টেনে ধরে হাসানো হচ্ছে। চিকন গলা আবার বলল, এই শুনে কর্কশ গলা হেসে উঠল।
আসলে বুকের ভেতর ভয় জমিয়েছে, আর ভয় তো আমাদের খোরাক।
অরিন্দমের মাথা হঠাৎ একদিকে হেলে পড়ল, গলাটা এবার আরো নরম।
আমরা থাকি ছাতার ফুলো পচা মাংস, পোড়া মাকড়সার গন্ধ, ও সবই আমাদের বিছানা।
তারপরেই গলাটা পাল্টে গেল,
তোর বিছানা কি রে, ও সবই আমাদের দুধ ভাত।
ওরে বুনি, তুই দেখেছিস ওর মুখের ভিতর একটা আলো আছে, একটা নাম আছে, রোশা।
বুনি সঙ্গে সঙ্গে গম্ভীর,
ওই মেয়েটা, ওই মেয়েটার গায়ে গন্ধ আছে, গর্ভের গন্ধ, ওটা আমাদের পছন্দ।
অরিন্দমের চোখ দুটো একবার টপ করে জ্বলে উঠল।
না 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 না, দোহাই তো দে, দোহাই তো দে, ওকে ছবি
এই গলাটা অরিন্দমের নিজের। কিন্তু সঙ্গে সঙ্গে বুনি হেসে উঠল,
আরে শুন শুন, এই দেহটা এখনো কাঁদে, দেহটা এখনো মালিকানা ছাড়েনি।
বুনি বলল,
টের পাবে, মেদিনীপুরের গ্রামে লোকে টের পায় না, ওরা তো আগেই জানে, ওরা জানে কুনি বুনি আছে, কুনি বুনিকে দাঁড়ালে কুনি বুনি শোধ নেয়, সবাই জানে, শুধু কেউ মুখে বলে না, মুখে বললে যদি আমরা হানা দিই।
অরিন্দমের ঠোঁট কাঁপল, দুটো গলা একসঙ্গে বেরুল। দুটো গলা অদ্ভুত বিকট ভাবে হাসতে লাগল। অরিন্দমের চোখ দিয়ে জল পড়ছে, তবু মুখটা হাসি হাসি। হাসতে হাসতেই সে নিজের মাথাটা সামনে টেবিলে ঠুকতে লাগলো, যেন কোনো কাঠ ঠোকরা গাছ ঠোকরাচ্ছে। খানিকক্ষণ এমন চলল, তারপর অরিন্দম আচমকা চার পায়ে ভর দিয়ে গোটা ঘরে ঘুরতে লাগলো কুকুরের মতো। মুখ থেকে লালা গড়াচ্ছে, জিভের অনেকটাই বাইরে বের করা, সেইভাবে দ্বিতীয় মোরগটাকে কামড়ে কামড়ে খেল সে। তার সারা গা মুখ হাত পায়ে কালো আলকাতরার মতো ধাতব গন্ধের রক্ত মাখা। এরপর অরিন্দম যা করল তা রুষার সমস্ত ভাবনার বাইরে। অনেকটা কুকুরের মতো ডাক ছেড়ে অরিন্দম ছাপিয়ে পড়ল দেওয়ালের উপরে। মনে হল দেওয়ালটা যেন তাকে টেনে নিল, দু হাত পা ছড়িয়ে ঠিক টিকটিকির মতো দেওয়ালে আটকে গেল সে। তারপর একদম স্বাভাবিক ভঙ্গিতে দেওয়াল বেয়ে উঠতে লাগল। কোনো মানুষ যে অভিকর্ষকে উপেক্ষা করে এভাবে দেওয়াল বাইতে পারে তা রুষার চিন্তার বাইরে। কিন্তু আশ্চর্য, এত কিছুর পরেও সে আর নতুন করে অবাক হচ্ছে না। ছাদের ধারে পৌঁছে অরিন্দম এক হাত বাড়াল, আঙুলগুলো ছাদের কার্নিশে এমন ভাবে আটকে গেল যেন নোখ নয় কাঁটা। তারপর শরীরটা ধীরে ধীরে ওপরে উঠল, আর ঠিক তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা। অরিন্দম দেওয়াল ছেড়ে দিল কিন্তু পড়ে গেল না, ঝুলে রইল ছাদের তলায় একদম উল্টো হয়ে। এই দেখে রুষার মাথা ঘুরতে লাগল। অরিন্দম এখন ছাদের নিচে ঝুলছে, পা দুটো ওপরে মাথা নিচে, আর তার বড় বড় চুলগুলো ঝুলে আছে নিচের দিকে। রুষা নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল যেন ভুল করে একটাও আওয়াজ বেরিয়ে না আসে, কিন্তু চোখ সরাতে পারল না। মনে হল চোখ সরালেই অরিন্দম হঠাৎ ঘাড় ঘুরিয়ে তাকাবে, আর তাকালে কি হবে রুষা জানে না। সে শুধু অপেক্ষা করছে কখন অরিন্দম ঘুমোবে আর সে পালাবে। কিন্তু কোথায়? যেদিকে দু চোখ যায়। অরিন্দমের দুই চোখ বুঝে এলো, দড়াম করে একটা শব্দ করে অরিন্দম সোজা এসে পড়ল নিচে সোফায়। রুষা একবার ভাবল সামনে গিয়ে দেখবে অরিন্দমের চোট লাগলো কিনা, কিন্তু পরক্ষণেই মনে হল এই শরীর যার, সে আর যেই হোক তার স্বামী অরিন্দম নয়। এই সুযোগ এখনই পালাতে হবে। খুব ধীরে ধীরে পা ফেলে ঘর থেকে বেরোল রুষা। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, বাইরে যাবার দরজাটা বড় জোর 20 ফুট দূরে, কিন্তু সেখানে যেতে গেলে অরিন্দমকে পেরিয়ে যেতে হবে, আর এই দূরত্বটাই মাইল মাইল হয়ে রুষাকে গিলে খেতে চাইছে। চোখ অরিন্দমে থেকে একবারের জন্য সরাল না রুষা। অরিন্দম এখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু যে কোনো সময় এই ঘুম ভাঙবে। দরজার সামনে পৌঁছে আরেকবার পিছনে তাকালো রুষা। একটু খারাপই লাগছে ছেলেটার জন্য, কিন্তু কিছু করার নেই, তাকে বাঁচতে হবে। সবচেয়ে বড় কথা, তার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে তাকে বাঁচাতে হবে। কিছুতেই সে তার সন্তানকে কুনি বনির শিকার হতে দেবে না। রুষা ঠিক করে নিল এবার তাকে কোথায় যেতে হবে, সোজা পুলিশ স্টেশন। দরজা থেকে ধীর পায়ে বেরিয়ে এলো রুষা, সঙ্গে ছোট মানি ব্যাগে কিছু টাকা আর এটিএম কার্ড। একটা সরু রেখার মতো দরজার ফাঁকটা দেখা যাচ্ছে, ওটা পেরোলেই মুক্তি। একবারের জন্যেও অরিন্দম থেকে চোখ না সরিয়ে ধীর পায়ে রুষা দরজা পেরিয়ে গেল। দরজা খুলতেই পুরনো কবজা আর্তনাদ করে উঠল ক্যাচ করে। অরিন্দম সামান্য নড়ে উঠল। রুষা দরজার পেছনে ছায়ার সঙ্গে মিশে আছে। খানিক বাদে আবার অরিন্দমের শ্বাস স্বাভাবিক হল। ততক্ষণে প্রায় মিনিট কুড়ি কেটে গেছে। যে কোনো সময় অরিন্দম জেগে উঠবে। কোনো মতে নিজের ভারী দেহটাকে দরজা সেই ফাঁক দিয়ে গলিয়ে বাইরে বেরিয়ে এলো রুষা। দরজা থেকে বেরিয়ে সিঁড়ির তিন ধাপ নামতেই বাগান। এবার সে গতি বাড়াল। বাগানটা ভয়ানক অন্ধকার। রুষার মনে হল সারা পৃথিবীতে আর কিচ্ছু নেই, শুধু সে আছে আর আছে এই ভয়ানক কালো বাগান। কোণে একদল ঝিঁঝি পোকা তারস্বরে চেঁচাচ্ছে। আবার দুপা ফেলতেই পিছনে কার যেন আওয়াজ শোনা গেল পায়ের। ঝিঁঝিরাও বা চুপ করে গেল কেন? কেউ কি আসছে? দম বন্ধ করে দাঁড়িয়ে রইল রুষা। না, পেছনে কেউ নেই। অনেক পরে ক্ষীণ একটা শব্দ এলো কোথা থেকে। দুম ধূপ, দুম ধূপ। মনের ভুল? রুষার হৃৎপিণ্ডের আওয়াজ এত জোরে কিছুতেই হতে পারে না, অসম্ভব। রুষার মাথা কাজ করছে না, সে আবার প্রাণপণে দৌড় লাগালো। ভয় আতঙ্ক ত্রাস উদ্বেগ মিলিয়ে মিশিয়ে বাগানটা যেন সে প্রায় উড়েই পার হয়ে যেতে চাইল। কিন্তু এ বাগান তো আর শেষই হচ্ছে না। সামান্য বেখেয়ালে দুটো পাথরের মধ্যে পড়ে ডান পাটা মচকে গেল রুষা। প্রচন্ড যন্ত্রণা, কিন্তু থেমে থাকলে চলবে না। সে কোনো মতে লেংচে লেংচে এগোতে থাকলো বাড়ির গেটের দিকে। ওই তো গেট দেখা যাচ্ছে। দু সেকেন্ডে এক পা ফেললে আর মাত্র কুড়ি পা। উনিশ, আঠেরো, সতেরো। খানিক বাদে সে অবাক হয়ে খেয়াল করল, নিজের অজান্তে সে জোরে জোরে গোনা শুরু করে দিয়েছে। হা ভগবান, আর বড় জোর দশ পা। কিন্তু পায়ের যন্ত্রণায় এটাই কয়েক মাইল মনে হচ্ছে। পিছনে পায়ের শব্দটা মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে। কোনো মতে শেষ কয়েকটা পা ফেলে বাগানের গেটের সামনে হাজির হল রুষা। দরজাটা লোহার চেন দিয়ে বাঁধা। চেনের প্যাঁচ যেন জটিল ধাঁধার মতো তাকে বিপদে ফেলতেই হাতে জড়িয়ে যাচ্ছে বার বার। অবশেষে খড়াং করে একটা আওয়াজে গেট গেল খুলে। দূরে হাইরোডে গাড়ির আলো দেখতে আর আওয়াজ শুনতে পাচ্ছে রুষা। কতদিন পর এবার মুক্তি! এবারে আর কেউ কিচ্ছু করতে পারবে না তার, কেউ কিচ্ছু করতে পারবে না তার সন্তানের। যে কোনো একটা গাড়ি ধরে সোজা মেন টাউনে পুলিশের কাছে যাবে। সে সাহায্য চাইবে, বলবে যে করেই হোক অরিন্দমকে ধরে নিয়ে কোনো মানসিক হাসপাতালে দিতে। বাচ্চা জন্ম না নেওয়া অবধি সে মামার বাড়িতেই থাকবে বরং। এইসব ভাবতে ভাবতে হাইওয়ের দিকে স্খলিত পায়ে এগোচ্ছিল রুষা। আর ঠিক তখনই মাথার পিছনে একটা তীব্র ব্যথা অনুভব করল। তারপর রুষার আর কিছুই মনে নেই। এখন সে শুয়ে আছে তাদেরই বসার ঘরে। অরিন্দম তাকে কোনোভাবে ঘরে ফিরিয়ে নিয়ে এসেছে, কিন্তু কিভাবে সে জানে না। চোখ ঝাপসা, মাথার পিছনে অসহ্য যন্ত্রণা, কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণা তলপেটে। তার পরনের শাড়ি কোমর অবধি ওঠানো, দুপা ইংরেজি ভি অক্ষরের মতো ছড়ানো, উরু বেয়ে গড়াচ্ছে লাল থকথকে একটা তরল। ঘরে একটা ঘোলাটে হলুদ আলো জ্বলছে, তার সামনে দুই পা ফাঁক করে দাঁড়িয়ে আছে অরিন্দম, খালি গা, সারা গায়ে রক্ত, চামড়া আর মুরগির পালক মাখা। অরিন্দমের মুখে অদ্ভুত একটা হাসি, অপলকে সে তাকিয়ে আছে রুষার উরু থেকে বয়ে আসা টাটকা রক্তের দিকে। তারপর অরিন্দম লম্বা কালো লকলকে জিভ বের করে একবার নিজের ঠোঁট দুটো চেটে নিল। এখনকার মতো গপ্প বিয়ের ঠেকের সময় শেষ, পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প বিয়ের ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।